মিস, যত তাড়াতাড়ি সম্ভব নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে দূর হও।
আমায় বলছেন আঙ্কেল?
হ্যাঁ রোজালিন্ড, তোমাকেই বলছি। 10 দিন সময় দিলাম, তারপরে যদি তোমাকে আমার প্রাসাদের 20 মাইলের মধ্যে দেখা যায় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে।
কিন্তু কেন ইয়োগ্রেস, কি অপরাধ করেছি আমি? আপনাকে অসন্তুষ্ট করার মতো কোনো ভাবনা পর্যন্ত আমার মনে কোনোদিনও আসেনি, কাজ করা তো দূরের কথা।
সবাই এই কথাই বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি বললে যদি সব প্রতারকের পাপ ধুয়ে যায় তাহলে তো চোরে আর ঈশ্বরে কোনো পার্থক্যই থাকবে না। আমি তোমাকে বিশ্বাস করি না, এটাই কারণ। এর বেশি তোমার আর জানার দরকার নেই।
আপনি আমায় বিশ্বাস না করলেই তো আমি বিশ্বাসঘাতক হয়ে যাই না। অবিশ্বাসের কারণটা কি সেটা তো বলুন।
তুমি তোমার বাবার মেয়ে, এই তোমার অপরাধ।
আপনি যখন আমার বাবার সিংহাসন কেড়ে নিয়েছিলেন তখনও আমি সেই বাবার মেয়েই ছিলাম। তারপর যেদিন তাকে তাঁরই রাজ্য থেকে তাড়িয়ে দিলেন সেদিনও তো আমি তাঁরই মেয়ে ছিলাম ইয়োর হাইনেস। হঠাৎ করে আজ আপনার মনে হলো আমি প্রতারক? প্রতারণার প্রবৃত্তি কেউ জন্মসূত্রে পায় না মহামান্য ডিউক, আর প্রকৃতিতে তেমন কোনো নিয়ম থাকলেও আমার জন্য তা খাটত না, কারণ আমার বাবা কখনোই প্রতারক ছিলেন না, আজও নন। মাই লর্ড, আজ আমি ডিউকের কন্যার মর্যাদা থেকে বঞ্চিত, আমার কোনো সম্পত্তিও নেই, শুধুমাত্র সেই কারণে আমাকে বিশ্বাসঘাতক ঠাউরালেন। রোজেরিন তো ঠিকই বলছে বাবা, আমার কথাটা একবার শুনুন।
না সিলিয়া, তোমার কথা ভেবেই এই মেয়েকে এতদিন এখানে থাকতে দিয়েছি, না হলে ওকে ওর বাবার সঙ্গেই নির্বাসন দিতাম।
তখন কিন্তু আমি আপনার কাছে সেই ভিক্ষা চাইনি, আপনি নিজে রোজেলিনকে রেখে দিয়েছিলেন, তার কারণ আপনার অপরাধ বোধ। তখন আমি খুবই ছোট, আমার জীবনে ওর মূল্য বোঝার মতো বোধ হয়নি, কিন্তু এখন আমি জানি রোজেলিন যদি প্রতারক হয় তবে আমিও তাই। চিরকাল আমরা একসঙ্গে খেয়েছি, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে পড়তে বসেছি, খেলা করেছি, সব জায়গায় সব সময় দুজনে একসঙ্গে গিয়েছি, একসঙ্গে থেকেছি, আর আজও আমাদের কেউ আলাদা করতে পারবে না।
সিলিয়া, আর কবে তোমার বুদ্ধি হবে? দেখতে পাচ্ছ না এমন নিরীহ নিষ্পাপ ভালো মানুষ সেজে তোমার কাজিন কিভাবে তোমায় ঠকাচ্ছে? ওর নীরবতা আর অসীম ধৈর্যের অভিনয়েই তো মানুষের মন জয় করেছে। যে কেউ রোজেলিন্ডের দিকে একবার তাকালেই ভাববে, আহারে ভালো মেয়েটার কত কষ্ট। তুমি বুঝতে পারছো না সিলিয়া, এইভাবে ও তোমার প্রাপ্য মনোযোগ আর সম্মানটুকুও নিজের দিকে টেনে নিচ্ছে। ও এখান থেকে চলে গেলে তোমাকে আরো উজ্জ্বল দেখাবে, কাজেই তুমি এ ব্যাপারে আর একটাও কথা বলবে না। যে শাস্তি আমি ওকে দিয়েছি তার নড়চড় হবে না, রোজেলিন্ডকে নির্বাসনে যেতে হবে।
বেশ, তবে আমাকেও একই দণ্ডে দণ্ডিত করুন মাই লর্ড, কারণ রোজেলিন্ডকে ছাড়া আমি এক দণ্ড বাঁচব না।
তোমার মতো নির্বোধ আমি আর দুটো দেখি। যাই হোক, এই যে ডিয়ার নিস, তোমার গোজগাছ শুরু করে দাও। 10 দিনের বেশি আর এক মুহূর্ত যদি তোমাকে আমার বাড়িতে দেখি তাহলে কিন্তু মরবে।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে অ্যাজ ইউ লাইক ইট। এই কমেডি নাটকটি 1598 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে রচনা করেন শেক্সপিয়ার। এপ্রিল মাসের 23 তারিখকেই সাধারণত উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যুদিন হিসেবে ধরে নেওয়া হয়। তার জন্ম 1564 সালে এবং মৃত্যু 1616 সালে, অর্থাৎ তার মৃত্যুর ঠিক 410 বছর পরে তাকে স্মরণ করে আমাদের এই বিশেষ নিবেদন অ্যাজ ইউ লাইক ইট।
সপ্তদশ শতকের একেবারে গোড়ার কথা, ফ্রান্সের কোন এক প্রদেশে রাজত্ব করতেন একজন জনদরদী ডিউক। প্রজারা স্বাভাবিকভাবেই তাদের একটু আপন ভোলা এই শাসককে খুব ভালোবাসত, তিনিও তাদের ভালোবাসতেন। কিন্তু তাঁর এত খ্যাতি দেখে তাঁর নিজের ভাই ফ্রেডরিকের খুব ঈর্ষা হতো। এছাড়া ক্ষমতার লোভ তো তার ছিলই, তাই অনেক দিন ধরে রাজনীতির অনেক কলকাঠি নেড়ে একদিন সে নিজে ডিউক হয়ে বসল। দাদাকে গদিচ্যুত করেই তার মন ভরল না, তাকে সে রাজ্য থেকে তাড়িয়েও দিল। প্রাক্তন ডিউক একমাত্র কন্যা রোজালিন্ডকে প্রাসাদে রেখে রাজ্যের সীমানার বাইরে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নিলেন। তাঁর অধীনস্থ ভূস্বামী ও পারিষদবর্গের অনেকেই, যারা তাঁর একনিষ্ঠ অনুগামী, হয় তাঁদের নেতার মতোই রাজ্য থেকে বহিষ্কৃত হলেন, অথবা নিজেরাই নিজেদের সরকারি পদ ও সম্পত্তি ত্যাগ করে তাঁর সঙ্গে জঙ্গলে চললেন। কেউ কেউ আবার পরিবার সন্তানাদির কথা ভেবে রয়েও গেলেন। কিন্তু তাঁদেরকে নতুন ডিউক খুব একটা সুনজরে দেখতেন না। যারা রয়ে গেছিলেন, ডিউক সিনিয়রের সেই সব সমর্থকদের মধ্যেই একজন লর্ড ছিলেন, স্যার রোল্যান্ড দ্য বয়েস। তাঁর তিন ছেলে অলিভার, জেক্স দ্য বয়েস এবং অরল্যান্ডো। আমাদের এই কাহিনী যখন শুরু হয়, ততদিনে পাত্র পাত্রী সকলেই যৌবনে পা রেখেছে। স্যার রোল্যান্ডের মৃত্যুর পর তাঁর যাবতীয় বিষয় সম্পত্তির নিয়ন্ত্রণ এল জ্যেষ্ঠ পুত্র অলিভারের হাতে। মাঝের ভাইটিকে সে বাইরে পড়াশুনো করতে পাঠিয়েছিল, কিন্তু কনিষ্ঠজন অরল্যান্ডোকে, যার বন্যায় অবহেলায় ভৃত্যদের মধ্যে তাদের মতো করেই থাকতে দেয় অলিভার। দাদার প্রতি অরল্যান্ডোর ক্ষোভের শেষ ছিল না। একদিন বাড়ির পুরনো ভৃত্য অ্যাডামকে সেসব কথাই বলছিল।
এই জন্যেই বুঝলে অ্যাডাম, বাবা আমার জন্য 1000 ক্রাউন রেখে গিয়েছিলেন। তুমি তো জানোই অলিভারকে উনি দায়িত্ব দিয়েছিলেন ওই টাকা দিয়ে যেন আমার ভরণ পোষণ ঠিকমতো হয়, আমার শিক্ষার ব্যবস্থা যেন ভালোভাবে হয়। অলিভার কিভাবে সেই দায়িত্ব পালন করেছে? জেক্সকে তো দিব্যি ভালো স্কুলে পাঠিয়ে দিল, সে সেখানে কত কিছু শিখছে, জানছে, ভালো ফলো করছে, সকলে তো বলে। আর আমাকেই শুধু এই পাড়া গাঁয়ে কোনো সুযোগ সুবিধে না দিয়ে আটকে রেখেছে। তুমি বলো, কোনো ভদ্র সন্তানের সঙ্গে এমন ব্যবহার করা উচিত? একটা গোদা ষাঁড়ের মতো খোঁয়াড়ে বসে দিনগুলো কেটে যাচ্ছে।
সে ঠিকই তো, কিন্তু
ও ঘোড়াগুলো এর চেয়ে বেশি খাতির যত্ন পায়। ভালো খাবার, উপযুক্ত প্রশিক্ষণ, কই সেসবের পেছনে টাকা ঢালতে তো কোনো কার্পণ্য দেখি না। এদিকে আমার জন্য একমাত্র যে জিনিসটার অঢেল সরবরাহ রয়েছে তা হল অবহেলা। এত বড় এস্টেটের মালিকের ভাই হিসেবে এই কি আমার প্রাপ্য? এসব ভাবলেই রাগে আমার মাথায় আগুন জ্বলে যায় অ্যাডাম। উত্তরাধিকার সূত্রে আমিও আমার বাবার মেজাজ ও মর্যাদা বোধ পেয়েছি, আর তাই সারাক্ষণ আমার মন বলছে আমার দাদার এই স্বৈরাচারের বিরুদ্ধে আমার বিদ্রোহ করা উচিত।
কিন্তু ইয়াং মাস্টার, আমি বলছিলাম কি?
না না, আমি আর এসব মুখ বুঝে সহ্য করব না, কোনো মতেই না। এর একটা বিহিত করতেই হবে
ইয়াং মাস্টার।
কিন্তু কিন্তু কি করা যায়
ইয়াং মাস্টার? আমার মালিক মানে আপনার দাদা এইদিকেই আসছেন।
আসছে? বেশ, তুমি যাও ধারে কাছে কোথাও লুকিয়ে পড়ো, তাহলে নিজের কানেই শুনতে পাবে ও কেমন দুর্ব্যবহারটা করে আমার সঙ্গে।
এই যে ধর্মের ষাঁড়, এখানে বসে বসে কি মহৎ সৃষ্টি হচ্ছে!
কিছুই না, কিছু সৃষ্টি করতে শিখলাম কোথায় যে করব।
তাহলে আমার অন্ন ছাড়া আর কি ধ্বংস করছো সেটাই না হয় বলো।
কিচ্ছুটি না করে তোমায় সাহায্য করছি, ঈশ্বরের অন্যতম সৃষ্টি তোমার এই অপদার্থ ভাইকে ধ্বংস করার মহৎ কাজে।
যাও যাও, এর চেয়ে ভালো কোনো অকাজ খুঁজে আপাতত দূর হও তো চোখের সামনে থেকে।
তবে কি তোমার শুয়োরগুলোর পরিচর্যা করবো কি, বা ঘোড়াদের সঙ্গে ঘাস খাব? এত টাকা আমি কবে খরচ করলাম বলো তো, যে এমন দারিদ্রের দিন দেখতে হচ্ছে।
মহাশয়, আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন?
বিলক্ষণ জানি মহাশয়, আপনার বাগানে।
তাহলে নিশ্চয়ই এটাও জানো যে কার সামনে দাঁড়িয়ে কথা বলছো।
জানি বই কি, তুমি আমাকে যতটা জানো তার চেয়ে আমি তোমাকে অনেক বেশি ভালো করে জানি। আমি জানি যে তুমি আমার বড় ভাই, তোমাকে আমার বিশেষ সম্মান করা উচিত, কিন্তু তুমি বোধহয় ভুলে গিয়েছো যে আমরা একই পরিবারের সদস্য। তোমার মতোই আমিও একজন ভদ্র বংশজাত সন্তান। যতই তুমি বয়সে বড় হও, আমার সঙ্গে এমন অমানুষের মতো ব্যবহার করার অধিকার তোমার মোটেই নেই।
আচ্ছা,
আমাদের দুজনের মাঝে যদি আরো 20 জন ভাই থাকত তাহলেও না। আমাদের বাবা তোমার মধ্যে যতটা আছেন, আমার মধ্যেও ততটাই আছেন।
কথোপকথনের এই পর্যায়ে স্যার রোল্যান্ডের দুই সুপুত্র স্থির করলেন, এমন উত্তপ্ত আলোচনা মুখে মুখে সারার চেয়ে হাতে হাতে করাই উচিত। শুরুটা অবশ্য বড় জনই করল।
তবে রে অর্বাচীন, এত বড় স্পর্ধা!
ভেবে দেখো প্রাচীন, যুদ্ধে তোমার প্রতিভা কিন্তু বিশেষ ভরসাযোগ্য নয়।
সাহস কি করে হয় দাদার গায়ে হাত তোলার? শয়তান!
আমার শ্রদ্ধেয় পিতার সন্তানদের যে শয়তান বলে, সে নিজে শয়তান। তুমি আমার দাদা, তুমি আমার দাদা না হলে হাত দিয়ে তোমার টেনে ছিঁড়ে নিতাম। প্রচণ্ড কথা কাল।
বেগতিক দেখে আড়াল থেকে অ্যাডাম বেরিয়ে এসে দুই ভাইকে নিরস্ত করার চেষ্টা করল, কিন্তু কে তার কথা শোনে?
জেন্টলম্যান, আপনারা প্লিজ অন্তত আপনার স্বর্গগত বাবার কথা স্মরণ করে সন্ধি করে নিন। এবার অনেক তো হলো, অনেক তো হলো।
ছাড় ছাড় বলছি হতবাগা।
না, যতক্ষণ না আমি আমার যোগ্য সম্মানের অধিকার পাচ্ছি ততক্ষণ ছাড়ব। হয় আমাকে ভদ্রলোকের মতো বাঁচার স্বাধীনতা দাও, না হলে আমার ভাগ্যের টাকাটা দিয়ে দাও, যাতে আমি ভাগ্যান্বেষণে অন্যত্র যেতে পারি।
টাকা? হ্যাঁ, টাকাগুলো সব উড়িয়ে ফেলার পর কি করবে সেটা ভেবেছ বুদ্ধিমান? ভিক্ষে অনেক হয়েছে, যাও যাও ভেতরে যাও। আর এক মুহূর্ত তোমার এই ছেলে মানুষের পেছনে নষ্ট করতে পারছি না। তোমার আবেদনের কিছুটা পূরণ করা যায় কি না সেটা আমি সময় মতো ভেবে দেখবো। এখন বিদায় হও দেখি, আমার অনেক কাজ আছে।
বুঝলাম, বেশ, আর আমি তোমায় বিরক্ত করব না।
এই অ্যাডাম, তুমিও দূর হও।
বুড়ো কুকুর!
মাই লর্ড, এত বছর এই পরিবারের জন্য প্রাণপাত করে শেষে এই খেতাব পেলাম, বুড়ো কুকুর। সত্যি তো এতকাল ধরে কুকুরের মতো প্রভুদের সেবা করেছি, আর দাঁত নখ হারিয়ে বুড়ো হয়েছি বটে। হে ঈশ্বর, কি দিন এলো পুরনো মাস্টার বেঁচে থাকতে। কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেননি, কখনো না।
অ্যাডামকে নিয়ে অরল্যান্ডো তখনের মতো প্রস্থান করল বটে, কিন্তু সমস্যাটা যে মেটেনি বরং আরো বেশি করে পাকিয়ে উঠেছে সেটাও দুপক্ষই বুঝে নিল। অলিভার পায়চারি করতে করতে নিজের মনে গজগজ করছিল। এমন সময় আরেক ভৃত্য এসে খবর দিল, ডিউকের সভার পালোয়ান চার্লস তার সঙ্গে দেখা করবার জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে অলিভারের মাথায় একটা দুর্বুদ্ধি খেলে গেল।
এসো চার্লস, এসো। তারপর রাজসভার কি খবর?
নতুন খবর তো তেমন কিছু নেই, তবে হ্যাঁ, সেই যে আমাদের প্রাক্তন ডিউক ভাইয়ের কাছে হেরে গেলেন, তিনি তো নির্বাসিত হয়ে দিব্যি খোশ মেজাজেই দিন কাটাচ্ছেন।
আচ্ছা,
অনেক অনুচর নিয়ে রীতিমতো রবিন হুড আর তার ডাকাত দলের মতো মহানন্দে তারা থাকেন। লোকে তো এও বলে যে প্রতিদিন নাকি দলে দলে যুবকেরা ফরেস্ট অফ আডেনে গিয়ে তাঁর সঙ্গে যোগ দিচ্ছে।
তাই নাকি?
পৃথিবীর সমস্ত চিন্তা জটিলতা থেকে দূরে সেখানকার জীবন নাকি ভারী মজার।
বাবা, তুমিও কি এই বাপে তাড়ানো মায় খেদানোদের দলে গিয়ে জুটবে ভাবছো নাকি?
আরে না না, তা কেন, আমি তো শুধু বলছিলাম যে লোকে কি বলছে।
তা কাল তুমি ডিউক ফ্রেডরিকের সভায় কুস্তি লড়বে তো?
নিশ্চয়ই স্যার, সেই ব্যাপারেই তো আপনার কাছে এলাম। তবে একটা সমস্যা হয়েছে জানেন, মনে হলো আপনাকে জানানো দরকার।
কি?
আমি খবর পেয়েছি যে কাল নাকি আপনার ভাই মানে অরল্যান্ডো ছদ্মবেশে আমার সঙ্গে লড়তে আসবে। দেখুন, আমি একজন পেশাদার পালোয়ান, আমাকে তো আমার সুনাম বজায় রাখতে হবে নাকি? আর আমার সঙ্গে লড়ে একটাও হাড়গোড় ভাঙবে না এমন কুস্তিগির এ তল্লাটে আছে বলে তো কখনো শুনিনি। আপনার ভাইয়ের বয়স অভিজ্ঞতা দুই কম, আর আমি আপনাকে সম্মান করি বলে আগে থেকে জানিয়ে দিতে এলাম। দেখুন, হয় তাকে নিরস্ত করুন, না হলে নিজের পরিবারের নাক কাটানোর জন্য প্রস্তুত হন। বলছি, দ্বিতীয়টা হলে কিন্তু আপনার ভাইয়ের নিজের দোষেই হবে, এই বলে দিলাম আমি।
চার্লস, তোমার আনুগত্যে আমি মুগ্ধ।
হ্যাঁ,
তোমায় আমি পুরস্কার দেব। হ্যাঁ, আমিও ভাইয়ের এই পরিকল্পনার কথা শুনেছি, সেই থেকে কায়দা করে ওর মন বদল করার চেষ্টাও করছি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। দুঃখের কথা কি বলবো ভাই, আমার ভাইয়ের মতো জেদি, একগুঁয়ে, অবাধ্য, হিংসুটে ছেলে তুমি গোটা ফ্রান্সে আর একটিও পাবে না, কারোর ভালো দেখতে পারে না। নিজের যা প্রাপ্য সব সময় তার চেয়ে অনেক বেশি চায়। আর ব্যবহার, ব্যবহারের কথা আর কি বলবো চার্লস। আচ্ছা আচ্ছা, আমি তো ওর বড় ভাই, আমায় পর্যন্ত অকথ্য গালিগালাজ করে, মারধর করে, জানো?
মানে
সব তো কাউকে বলতেও পারি না লজ্জায়, তুমি আমার বন্ধু বলেই বলছি। সব সহ্য করেও নিজের ভাই বলে এতদিন তার পক্ষই নিয়েছি, ভেবেছি ছেলে মানুষ যা করে করুক, কিন্তু ওর জন্য তোমার কোনো ক্ষতি তো আমি হতে দিতে পারি না চার্লস। তোমাকে যদি লড়াইয়ের ময়দানে শেষ করতে না পারে, তাহলে অপমানের জ্বালায় ওই ছেলে তোমাকে বিষ দিয়ে বা অন্য যে কোনো ভাবে খুন করতেও পেছোবা হবে না, এটা জেনে রাখো।
বলেন কি?
হ্যাঁ, আমার ভাই এতটাই খল, কাজেই বুকে পাথর রেখে হলেও আমি তোমায় বলছি, তুমি অত না ভেবে নিজের মতোই লড়ো, তাতে ওর আঙুলি ভাঙুক বা ঘাড় আমি স্বস্তিই পাব।
বেশ, তবে তো মিটেই গেল, ভাগ্যিস আপনার কাছে এসেছিলাম। যদি সে সত্যি কাল আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে আমি তাকে উচিত শিক্ষা দিয়ে দেব। আপনাকে কথা দিলাম মাই লর্ড, লড়াইয়ের পর সে যদি হাঁটার মতো অবস্থায় থাকে, আমি কুস্তি ছেড়ে রোজগারের অন্য পথ দেখব। চলি।
হ্যাঁ হ্যাঁ, এসো, সাবধানে।
হ্যাঁ,
বেশ হয়েছে, দিব্যি হয়েছে, এইবারে আমার অকাল কুষাণ্ড আপদ ভাইটা জব্দ হবে। ওকে আমি এত ঘৃণা করি, এত ঘৃণা করি, কেন জানি না, কিন্তু করি। অথচ ছেলেটা ভালো, কোনদিন স্কুলে গিয়ে পড়াশোনা করেনি, তাও কত বুদ্ধিমান, মূল্যবোধও বেশ উঁচু দরের, ওর উপস্থিতিতে সবাই কত আনন্দ পায়, সকলে ওকে কত ভালোবাসে, বিশেষ করে আমার প্রজারা যারা ওকে সবচেয়ে ভালো চেনে, সবাই ওকে ভালোবাসে, তাই আমায় ঘৃণা করে। কিন্তু আর না, চার্লস এবার ওর একটা ঠিক ব্যবস্থা করবে। এখন একটাই কাজ বাকি, অরল্যান্ডোর কাল কুস্তি প্রতিযোগিতায় নাম দেওয়ার ইচ্ছেটাকে উস্কে দিতে হবে। যাই।
ডিউক সিনিয়র যখন নির্বাসিত হয়েছিলেন, তখন তাঁর একমাত্র কন্যা রোজালিন এবং ডিউক ফ্রেডরিকের নিজের মেয়ে সিলিয়া দুজনেই ছোট। সেই ছোটবেলা থেকেই দুই খুড়তুতো বোনের খুব ভাব, নিজের বোনেদের মধ্যেও অনেক সময় এমনটা দেখা যায় না। নিজের মেয়ের কথা ভেবেই হোক বা নিজের আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার এক কোণে লেগে থাকা একটুখানি অপরাধ বোধের কারণেই হোক, ডিউক ফ্রেডরিক রোজালিন্ডকে তখনকার মতো তাঁর প্রাসাদেই রেখে দিয়েছিলেন। সে আর সিলিয়া একই সঙ্গে বড় হল। রোজালিন্ডের যখনই বাবার কথা ভেবে মন খারাপ হয়, সিলিয়া তাকে সান্ত্বনা অথবা আনন্দ দেওয়ার চেষ্টা করে।
প্লিজ রোজালিন্ড, মাই সুইট কাজিন, একটু হাসো, সারাক্ষণ এমন মুখ ভার করে থাকলে চলবে? ডিয়ার সিলিয়া, এমনিতেও আমি যথেষ্ট আনন্দের অভিনয় করে চলেছি প্রতিনিয়ত, আমার মুখে তুমি এর চেয়েও বেশি আনন্দ দেখতে চাও? তুমি কি পারো আমার বাবার কথা ভুলিয়ে দিতে? যদি না পারো, তাহলে আমায় শেখাতে এসো না কিভাবে সুখী হতে হয়। আমার মনে যে সুখ থাকবে না সেটাই স্বাভাবিক। এর থেকে বুঝতে পারছি আমি তোমায় যতটা ভালোবাসি তুমি মোটেই আমায় ততটা ভালোবাসো না। তোমার বাবা যদি আমার বাবাকে নির্বাসন দিতেন আমি কিন্তু তাকেই আমার বাবার স্থানটা দিতাম যতক্ষণ তুমি আমার পাশে থাকতে। বেশ, আমি তবে আমার সব সমস্যার কথা ভুলে গিয়ে তোমাকেই খুশি রাখার চেষ্টা করব। কি খুশি, একটা কথা ভুলে যাও কেন, আমি আমার বাবার একমাত্র সন্তান, আর দ্বিতীয় কোনো সন্তান তিনি পৃথিবীতে আনবেন সেটা মনে হয় না। তাহলে তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি যখন আমার হাতে আসবে তখন তো আমি সহজেই তোমাকে তা দিয়ে দিতে পারবো। আমার বাবা গায়ের জোরে যা তোমার বাবার থেকে কেড়ে নিয়েছেন তোমায় আমি ভালোবাসার জোরে তা ফিরিয়ে দেব, শপথ করছি। তাই প্লিজ মাই সুইট রোজ, মাই ডিয়ার রোজ, সিলিয়া এবার একটু হাসো। সিলিয়া ঠিক আছে, চলো তাহলে কিছু খেলা যাক। কিন্তু কি করা যায়? আচ্ছা, প্রেমে পড়া সম্বন্ধে তোমার কি মত? খেলার ছলে হলে ঠিক আছে, ব্যাপারটা নিয়ে বেশ হাসাহাসি করা যাবে, কিন্তু তাই বলে আবার সত্যি সত্যি কারোর প্রেমে পড়ে যেও না, ও বড় ঝঞ্ঝাটের জিনিস, বেশি দূর এগিয়েছ কি মরেছ। তার উপরে আমাদের তো আবার অন্য চিন্তাও আছে, মান বজায় রাখার জন্য গা বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। না না, ওভাবে হয় নাকি, ও সব বাদ দাও। তাহলে আর কি করা যায়? হ্যাঁ চলো, বিধাতাকে খুঁজে বার করি। তার মতো বেহায়া সংসারে আর কি আছে? যতক্ষণ না বেটি তার অনুগ্রহ সকলের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে ততক্ষণ তাকে কথা শুনিয়ে যাব। সত্যি এমনটা করতে পারলে কত ভালো হতো, কারণ ভাগ্য সবসময় তার অনুগ্রহ অযোগ্য লোকেদের কপালেই লিখে দেয়। বিশেষত নিজে মেয়ে হয়ে সে মেয়েদের ভালো মন্দির ব্যাপারটা একেবারেই বোঝে বলে মনে হয় না। একদম ঠিক, যাদের সে সুন্দর করে বানায় তারা ভালো নয়, আবার যারা ভালো তারা চোখের পক্ষে বড় একটা ভালো নয়, এ কেমন অবিচার? না সিলিয়া, তুমি প্রকৃতি আর ভাগ্য দেবীর মধ্যে গুলিয়ে ফেলছ। আমাদের রূপ প্রকৃতির হাতে আর নিয়তি বিধাতার হাতে।
বটে, তাহলে প্রকৃতি যখন কাউকে সৌন্দর্য দেয় বিধাতা কি পারে না তাকে আগুনে ফেলে কুৎসিত করে দিতে? এই যেমন ধরো প্রকৃতি আমাদের এই বিতর্কটা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধি দিয়েছে, কিন্তু ভাগ্য তাতে বাধা দেবার জন্য এই যে এই নির্বোধটাকে এখানে পাঠিয়ে দিয়েছেন।
সিলিয়া যে নির্বোধের কথা বলল তার নাম টাচস্টোন। দুই বোনের কথোপকথনের মাঝে কখন যেন সে এসে উপস্থিত হয়েছিল। টাচস্টোন ডিউকের দরবারের মাইনে করা ফুল, অর্থাৎ বিদূষক বা ভাঁড়। লোক হাসানোই তার কাজ বটে, তবে সাধারণত সে সেটা সত্যি কথা বলেই করে থাকে। সিলিয়ার ঠাট্টার উত্তরে অবশ্য সে তক্ষুনি কিছু বলল না, বরং রোজালিন হাসতে হাসতে বলল,
দুই প্রাকৃতিকভাবে বুদ্ধিমতী মেয়ের বুদ্ধির খেলা ভাঙতে একজন প্রাকৃতিকভাবে নির্বোধ ভাঁড়কে পাঠিয়ে ভাগ্য বোধহয় প্রকৃতিকে জব্দ করতে চাইছে, অথবা এটা প্রকৃতিরই কাজ। হয়তো তার মনে হয়েছে দেবীদের নিয়ে এই উচ্চ মার্গের আলোচনার জন্য আমরা যথেষ্ট মেধাবী নই, তাই মেধায় শান দেওয়ার জন্য এই পাথরটাকে পাঠালেন। হাজার হোক, বিচক্ষণের বুদ্ধি মূর্খের উপস্থিতিতেই বেশি ধারালো হয়। ঠিক, বুদ্ধিকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমাদের দুই বোনকে ফেলে কোথায় যাচ্ছ যে তোমাকে আটকানোর জন্য এত ব্যবস্থা করতে হচ্ছে?
এতক্ষণে টাচস্টোন কথা বলল,
মিস সেলিয়া আপনাকে একবার আপনার বাবার কাছে যেতে হবে।
তোমাকে কি আমাদের বন্দী করতে পাঠানো হয়েছে?
ওহো, বাই মাই অনার নো, কিন্তু আমাকে বলা হয়েছে আপনাকে আর মিস রোজালিন্ডকে নিয়ে যেতে।
বাবা, বাই মাই অনার, এত গাল ভরা কথা কোথায় শিখলে ভাঁড়?
এই তো একজন নাইটের কাছ থেকে, সে নিজের মানের শপথ নিয়ে বলল যে প্যানকেকটা সে খাচ্ছিল সেটা ভালো, কিন্তু তার উপরে যে মাস্টার্ডটা ছিল সেটা খারাপ। অথচ আমি শপথ করে বলতে পারি প্যানকেকটাই ছিল পচা আর মাস্টার্ডটা ভালো। কিন্তু তাহলে কি সেই নাইট শপথ করে মিথ্যে বলল? না, তাও তো নয়।
বিদূষক একবার মুখ খুললে অনর্গল বকতে থাকে, সেটাই তার পেশা এবং স্বভাবও বটে। অনেক সময়ই সেসব কথার আপাত দৃষ্টিতে কোনো মাথা মুন্ডু থাকে না, তবে মন দিয়ে শুনলে সেসব হিজিবিজির মধ্যে কাজের কথা কিছু পাওয়া যেতেই পারে। সিলিয়া আর রোজালেন্ড এই লোকটির সঙ্গে বেশ মজা করে। তারা বলল,
বটে, তা তোমার বিপুল জ্ঞানের ভান্ডার কাজে লাগিয়ে কিভাবে এই অসাধারণ সিদ্ধান্তে উপনীত হলে? হ্যাঁ বলো বলো।
আচ্ছা আচ্ছা, আমায় দেখুন, এইভাবে চোয়ালে হাত বুলিয়ে নিজেদের দাড়ির শপথ নিয়ে বলুন যে আমি একজন ঠগ।
এই আমার দাড়ির শপথ নিয়ে বলছি, মানে যদিও আমার দাড়ি নেই, যে তুমি একজন ঠগ।
আর আমিও এই আমার কপটতার শপথ নিয়ে বলছি, যদিও ওই বস্তুটি আমার চরিত্রে নেই, যে আমি একজন ঠগ। কিছু বুঝলেন? আপনার যা নেই তার শপথ আপনি নেবেন কিভাবে? তেমনি ওই যে নাইট মানের শপথকে ভুল বললেন, তিনি মিথ্যে বলতেই পারেন না, কারণ তার মানই নেই।
উফ বাবা, তোমার বকবক শুনে না মাথাটা ধরে গেল সত্যি। আচ্ছা এই নাইট ভদ্রলোকটি কে বলো তো?
আপনার বাবার একজন প্রিয় পাত্র।
বাবার প্রিয় পাত্র যদি হন তবে অবশ্যই তিনি মাননীয় ব্যক্তি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর আমার বাবার কথা নয়, তোমায় না কোনদিন ধরে চাবুক মারবে এসব উল্টো পাল্টা কথা বলার জন্য।
এই তো, এই একটা ভারী দুঃখের কথা বললেন মিস সেলিয়া। বুদ্ধিমানেরা বোকামি করলে তাতে কোনো দোষ নেই, অথচ বোকারা তাই নিয়ে দুটো বুদ্ধির কথা বললেই যত দোষ। হ্যাঁ
বাহ, এটা তো বেশ ভালো বললে হে। যখনই ভাঁড়েদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয় তখনই বিচক্ষণদের ভণ্ডামিগুলো আরো বেশি করে স্পষ্ট হয়ে ওঠে।
এই প্রসঙ্গে মনে পড়ল, আমি একবার এক পাড়া গায়ের যুবককে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি কি নিজেকে জ্ঞানী বলে মনে করো? সে উত্তর দিয়েছিল, তাকে মোটের উপর বুদ্ধিমানই নাকি বলা যায়। ছেলেটি পড়াশুনো জানত না, কিন্তু শহরের অনেক অতি শিক্ষিত মানুষের আচরণেও কিন্তু আমি এই একই রকম উত্তর পেয়েছি। এদের দেখলে জানেন আমার খালি একটা প্রবাদ মনে পড়ে যায়, দ্য ফুল ডজ থিঙ্ক হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি আ ফুল। যে মূর্খ সেই নিজেকে জ্ঞানী ভাবে, যে সত্যিকারের জ্ঞানী সেই কিন্তু জানে যে আসলে সে মূর্খ।
বাহ বাহ বাহ, অসাধারণ! আজ সকাল সকাল তোমার ঝাঁপি থেকে অনেক দামি কথা বেরোচ্ছে তো। ওই দেখো রোজলিন্ড, মসিয়ে লেবো আসছেন।
হ্যাঁ, নির্ঘাত মুখ ভর্তি খবর নিয়ে।
হ্যাঁ, যা উনি আমাদের মুখে ঠুসে দেবেন, ঠিক যেভাবে পায়রা তার শাবকদের মুখে খাবার ঠুসে দেয়।
হ্যাঁ, আর তারপর অত খাবার খেয়ে আমাদের পেট ফুলবে।
ভালোই তো, গায়ে গতি লাগলে আমাদের বাজার দর বাড়বে। হ্যালো মসিয়ে লেবো, কি গরম গরম খবর এনেছেন আমাদের জন্য?
প্রিন্সেস, আপনারা এখানে কি করছেন? ওদিকে কত কিছু হয়ে গেল, ডিউকের দরবারে এক অসাধারণ কুস্তি প্রতিযোগিতা হচ্ছে।
কুস্তি?
হ্যাঁ।
কি ব্যাপার বলুন তো শুনি।
আপনাকে আমি শুরুটা বলছি মিস রোজালিন্ড, তাতে যদি আপনার ভালো লাগে তাহলে শেষটা দেখতে পারবেন, আসল নাটক তো এখনো বাকি, আর সেটা ওরা এখানেই করবে।
ওয়েল, আমি তো বলি যা শুরু দেখিনি তা শেষ দেখেই বা কি হবে, ও সব বাদ দাও।
প্রথমে এলো এক বৃদ্ধ, তার তিন পুত্র।
ও বাবা, এই যে পুরনো লোককথার মতো শোনাচ্ছে।
তিনজন আদর্শ যুবক, সুপুরুষ, ব্যক্তিত্ববান,
আর তাদের সবার গলায় এই মর্মে ঘোষণাপত্র ঝুলছে, উপস্থিত ব্যক্তিবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে।
শুনবেন তো, তা তিনজনের মধ্যে বড় ভাইটি চার্লস, মানে ডিউকের পালোয়ানের সঙ্গে কুস্তি লড়তে গেল, চার্লস শুরুতেই তাকে ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে ছেলেটার তিন তিনখানা পাঁজর ভেঙে গেল, সে আর বাঁচবে বলে তো মনে হয় না। ক্রমে বাকি দুই ভাইয়েরও একই অবস্থা হল,
এখনও তারা শুয়ে শুয়ে কাতরাচ্ছে, আর তাদের বৃদ্ধ বাবা এমন কান্নাকাটি জুড়ে দিয়েছে যে দর্শকদেরও চোখে জল আসে আসে।
আহারে, কিন্তু পাঁজর ভাঙা দৃশ্যটা দেখতে পারলে বেশ মজা হতো।
এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন।
হ্যাঁ, ওই তো রোজলিন্ড, ওরা সব এদিকেই আসছে।
সত্যি পারিষদবর্গ ও ভৃত্যদের নিয়ে ডিউক ফ্রেডরিক এসে অকুস্থলে উপস্থিত হলেন। তাঁদের সঙ্গেই রয়েছে সভার নিজস্ব কুস্তিগীর বিশালকায় চার্লস এবং এক দুঃসাহসী যুবক, যাকে চার্লসের পাশে নিতান্ত শিশুর মতোই দেখাচ্ছে। বলা বাহুল্য, এই ছেলেটি অরল্যান্ডো, কিন্তু ডিউকের দরবারে এখনো কেউ সেটা জানে না। রোজাল্যান্ড আর সিলিয়াকে দেখে ডিউক বললেন,
কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তোমরাও কি কুস্তি দেখবে নাকি?
ইয়েস মাই লর্ড, যদি আপনি অনুমতি দেন।
ওয়েল, দেখতেই পারো, কিন্তু তোমাদের এসব ভালো লাগবে না। এই অল্প বয়সী ছেলেটার পক্ষে চার্লসকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। আমি ওকে নিরস্ত করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে যেন বেঘরে প্রাণ দেওয়ার পণ করে বসে আছে, কিছুতেই আমার কোনো উপদেশে কান দিল না। যাও তো মেয়েরা, তোমরা বরং একবার কথা বলে দেখো, যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাতে পারো।
অতঃপর মসিয়া লেবনকে বলা হল সেই যুবককে প্রিন্সেসদের কাছে নিয়ে আসতে। ডিউক ফ্রেডরিক তাদেরকে কথা বলার সুযোগ দিতে অন্যদিকে সরে গেলেন। অরল্যান্ডো উপস্থিত হলে দুই বোন মিলে আন্তরিকভাবে তাকে অনেক অনুরোধ করল এই সর্বনাশা প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে, কিন্তু অরল্যান্ডো তার উত্তরে বলল,
মাই লেডিস, আমায় ক্ষমা করুন, এমন দুই সুন্দরীর কথা রাখতে না পারার জন্য আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু নিজেকে প্রমাণ করার এই যুদ্ধে আমায় নামতেই হবে। আপনারা যদি সত্যিই আমার উপকার করতে চান, তাহলে বরং আমার সাফল্যের জন্য প্রার্থনা করুন। যদি আমি হেরে যাই, তাতে কারোর অপমান হবে না, কারণ আমার মাথায় কারোর আশীর্বাদের হাত নেই। যদি আমার মৃত্যুও হয়, তাতেও কেউ দুঃখ পাবে না, আর আমি তো পাবই না, কারণ মৃত্যুর জন্য আমি অনেকদিন ধরেই প্রস্তুত হয়ে আছি, এমনকি তাকে কামনাও করেছি। বন্ধুদের সঙ্গেও আমি অন্যায় করছি না, কারণ আমার কোনো বন্ধু নেই। এই পৃথিবীর সঙ্গেও কোনো অন্যায় করছি না, কারণ পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো কারণই আমার নেই। এখানে আমি থাকা মানে শুধু শুধু জায়গা নষ্ট করা। যে জায়গা আমার অভাবে আমার চেয়ে অনেক বেশি যোগ্য কেউ অচিরেই নিয়ে নেবে, আর তাতেই বুঝি সবার মঙ্গল।
যুবকটির মধ্যে এতখানি হতাশা দেখে রোজাল্যান্ডের বুকে একটা মোচড় দিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে বলল,
আমার শরীরে যে সামান্য শক্তি আছে তাও যদি আপনাকে দিয়ে দিতে পারতাম ভালো হতো। গুড লাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার জয়ের সম্ভাবনা সম্বন্ধে আমরা যেন ভুল প্রমাণিত হই।
কোথায় সেই দুধের শিশু? ধরিত্রী মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য যার এত উৎসাহ, আয় আয় দেখি।
চার্লসের হুঙ্কারে মল্লযুদ্ধের দামামা বেজে উঠল। অরল্যান্ডোর সম্ভাব্য ক্ষতির মাত্রা কম করার জন্যই বোধহয় ডিউক ফ্রেডরিক মাত্র এক রাউন্ডেই খেলা শেষ করার হুকুম দিলেন। দুই অসম প্রতিযোগীর মধ্যে শুরু হল দারুণ কুস্তি। উত্তেজিত দর্শকদের মধ্যে থেকে রোজাল্যান্ড আর সিলিয়াও চিৎকার করে অরল্যান্ডোকে উৎসাহ দিতে লাগলেন।
আমার যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো, এখনই গিয়ে ওই দানবটার পা টেনে ধরে ওকে ফেলে দিতাম। দেখেছো সিলিয়া, কি অসাধারণ লড়ছে রোগা ছেলেটা, ভাবাই যায় না। ইস, আমার চোখ দিয়ে যদি বিদ্যুৎ ছুটতে পারতাম, তাহলে আর ওকে এত কষ্ট করে লড়তে হতো না। কি সব বলছো বলো তো তখন থেকে। ইয়েস, গো ইয়াং ম্যান, গো।
বলতে বলতেই সবাইকে চমকে দিয়ে যুবক প্রতিযোগী পেশাদার পালোয়ান চার্লসকে মাটিতে আছড়ে ফেলল। এমনকি সে আর কথা বলার মতো অবস্থাতেও রইল না। এমন অদ্ভুত ঘটনায় ডিউকও যথেষ্ট অবাক হয়েছেন।
তিনি বিজয়ী ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলেন,
কংগ্রাচুলেশন মাই ডিয়ার, তোমার নাম কি আর পিতৃ পরিচয়?
মাই লর্ড, আমি অরল্যান্ডো, স্যার রোল্যান্ড ডি বয়েজ এর কনিষ্ঠ পুত্র।
ও স্যার রোল্যান্ড, তুমি অন্য কারো ছেলে হলেই আমি খুশি হতাম। মানুষ তাঁকে এখনো খুব শ্রদ্ধা করে ঠিকই, কিন্তু আমার কাছে স্যার রোল্যান্ড চিরকালই শত্রু হয়ে থেকেছে। না, তোমার এই জয় আমি আরেকটু বেশি আনন্দ পেতাম যদি তোমার বাবার নামটা অন্য কিছু হতো। যাই হোক, তুমি একজন সাহসী শক্তিশালী যুবক, শুভেচ্ছা রইল। কিন্তু কিন্তু তুমি আমার শত্রুর ছেলে।
একটু যেন অন্যমনস্কভাবে ডিউক ফ্রেডরিক বিদায় নিলেন। অরল্যান্ডো নিজের মনে বলল,
ডিউক আমার পরিচয় জেনে খুশি হলেন না, কিন্তু আমি স্যার রোল্যান্ড ডি বয়েজ এর গর্বিত পুত্র। কোনো কিছুর জন্যই আমি এই পরিচয় অস্বীকার করব না। ডিউক যদি আমাকে তার রাজ্যের উত্তরাধিকারীও করে দেন, তাও না।
মেয়েরা একটু দূরে দাঁড়িয়ে সবটাই দেখেছে। সিলিয়া রোজালিনকে জিজ্ঞেস করল,
কাজিন, আমি যদি আমার বাবার জায়গায় থাকতাম, আমিও কি এমন করতাম?
স্যার রোল্যান্ডকে আমার বাবা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, আর তিনি যে ভালোবাসার মতোই মানুষ সে বিষয়ে সারা দেশে একমত ছিল। যদি আগে জানতাম এই ছেলেটি স্যার রোল্যান্ডের পুত্র, আরো বেশি করে তাকে আটকানোর চেষ্টা করতাম। চলো আমরা বরং ওকে একটু অভিনন্দন জানিয়ে আসি। আমার বাবা ঈর্ষার বশে যে অদ্ভুত আচরণ করলেন, তা আমার বুকে ছুরির মতো বিঁধছে। এটার সংশোধন করা দরকার। মাসি, আপনি আজ দারুণ যুদ্ধ করেছেন। এত সম্ভাবনা যদি প্রেমের ক্ষেত্রেও দেখান, তবে আপনার স্ত্রী নিশ্চয়ই খুব খুশি হবেন, কি বলো রোজলিন্ড? মহাশয়, আমার গলার এই হার আপনাকে দিলাম। আমার ভাগ্য এমন বিড়ম্বিত, তাই এর চেয়ে বেশি কিছু দিতে পারব না, ক্ষমা করবেন। সিলিয়া, এবার আমরা যাই। হ্যাঁ চলো, ফেয়ার ইউ ওয়েল, ফেয়ার জেন্টলম্যান।
দুই বোন তাকে এতগুলো কথা বলে গেল, অথচ অরল্যান্ডো কিচ্ছুটি বলতে পারল না। রোজালিন্ডের দেওয়া হারটা হাতে নিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তার সমস্যা অতি গুরুতর। কেউ সন্দেহ করতেই পারেন, প্রথম সাক্ষাতেই বুঝি সে প্রেমের দেবতা কিউপিডের বাণে বিদ্ধ হয়েছে। তাই সব কথাই গলায় আটকে যাচ্ছে। যে সুন্দরী এই দুরূহ বেদনার কারণ, তিনি প্রস্থান করলে অরল্যান্ডো আবার তার কণ্ঠস্বর ফিরে পেল।
কি হলো আমার? ওরা আমার এত প্রশংসা করে গেলেন, উপহার দিলেন, আমি ধন্যবাদ পর্যন্ত বলতে পারলাম না, কাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। ছি 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 ছি, ওরা কি মনে করলেন? উনি কি মনে করলেন?
কাজিন সিলিয়া, ওই ভদ্রলোক বোধহয় আবার আমাদের ডাকছেন। মসে, আপনি কি আমায় ডাকলেন? আচ্ছা, কিছু বলবেন না, ঠিক আছে, কিন্তু জানবেন আজ আপনি যুদ্ধে জয়ী হয়ে আপনার প্রতিপক্ষ ছাড়াও অনেককে ধরাশায়ী করেছেন। এই রোজালিন্ড, তুমি আসবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি, চলো।
এমন কেন হচ্ছে? উনি সামনে এলে এত রকম আবেগ এসে আমার জীবটাকে জড়িয়ে ধরছে কেন? ও পুর অরল্যান্ডো, দাওয়াত ওভাত্রম, একজন শক্তিশালী মল্লযোদ্ধার বিপক্ষে জয়লাভ করে এসে সে সেই তন্নির কাছে হৃদয় হারিয়ে বসলাম।
কিন্তু অরল্যান্ডোর এই দিবাস্বপ্নে বাধা দিয়ে লেব তাকে এসে বলল,
গুড স্যার, বন্ধু হিসেবে আপনাকে একটা পরামর্শ দিই। আপনি যা করেছেন তাতে অনেক প্রশংসা ও সম্মান আপনার প্রাপ্য আমি জানি, কিন্তু এই মুহূর্তে ডিউক আপনার বীরত্বের অন্য অর্থ বের করছে। ডিউক ফ্রেডরিকের মেজাজ খুবই অস্থির প্রকৃতির, আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।
থ্যাংক ইউ স্যার,
কিন্তু একটা কথা বলুন, এই দুই প্রিন্সেসের মধ্যে ডিউক ফ্রেডরিকের কন্যা কোনজন?
ব্যবহারের দিক থেকে দেখলে তো কেউই নয়, তবু ওই ছোটখাটো মেয়েটি আমাদের এখনকার ডিউকের মেয়ে সেলিয়া, আর যে একটু লম্বা সে হল প্রাক্তন ডিউকের কন্যা। দাদাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেও ভাইঝি রোজালিন্ডকে ডিউক ফ্রেডরিক রেখে দিয়েছেন নিজের মেয়ের মুখ চেয়ে। কিন্তু আর কতদিন রাখবেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
কেন কেন?
কারণ তাকে যে সবাই এত ভালোবাসে সেটা ডিউকের সহ্য হয় না। যাই হোক, আপনিও বরং এখান থেকে সরে পড়ুন, কখন আবার তার মেজাজ বিগড়ে যায়। পৃথিবীটা আরেকটু সুন্দর হলে আপনার সঙ্গে বন্ধুত্ব করতাম। এবার আসুন।
কথা শেষ করে লেব নিজেই আগে চলে গেল। অলেন্দো বাড়ির পথ ধরে ভাবল,
এই ডিউকের অত্যাচারও যেন আমার দাদার ব্যবহারের কাছে কিছুই নয়। এখান থেকে বাড়ি ফেরা মানে যেন ফুটন্ত কড়াই থেকে সোজা আগুনের মধ্যে গিয়ে পড়া। কিন্তু হায়, রোজালিন্ড, এ তুমি আমার কি করলে দেবী!
এই ঘটনার পর খুব বেশি দিন কাটেনি। এরই মধ্যে সিলিয়া দেখল তার বোন যেন অন্য সময়ের চেয়েও বেশি চুপচাপ আর বিষণ্ন হয়ে পড়েছে। খাওয়া দাওয়ার দিকেও বিশেষ মন নেই। সিলিয়া আবার রোজালিন্ডের সঙ্গে কথা না বলে থাকতেই পারে না, তাই প্রথমে কিছুদিন তাকে সময় দিয়ে অবশেষে আর থাকতে না পেরে বলেই ফেলল,
রোজালিন্ড ডিয়ার কাজিন, কি হয়েছে তোমার? সে কবে থেকে এমন চুপ করে আছো? ভালোবাসার দোহাই, কিছু অন্তত বলো। কি বলবো সিলিয়া, আমার কোনো কথা নেই। রাস্তার কুকুরকে ছুঁড়ে দেওয়ার মতো একটা শব্দ পর্যন্ত নেই। আহা, তোমার কথা বুঝে এত সস্তা যে কুকুরকে ছুঁড়ে দেবে? তার চেয়ে আমার দিকে ছুঁড়ো, ঢিল ছুঁড়ে কুকুর তাড়ানোর মতোই ছুঁড়ো না হয়। তোমার সব আঘাত আমি সহ্য করতে পারবো। বাহ, তাহলে তো দুই বোনকেই শয্যা নিতে হবে, একজনকে যুক্তির আঘাতে আহত হয়ে আরেকজনকে যুক্তির অভাবে উন্মাদ হয়ে। বলো না রোজালিন্ড, কি ব্যাপার? এখনো কি আঙ্কেল, মানে তোমার বাবার কথা ভেবেই কষ্ট পাচ্ছ? না সিলিয়া, কিছু কষ্ট আমার সন্তানের বাবার কথা ভেবেও পাচ্ছি। হ্যাঁ, বলো কি রোজালিন্ড, প্রথম দর্শনেই অরল্যান্ডোকে এত পছন্দ হয়েছে বুঝি? অবশ্য তারও তো দেখলাম তোমার সামনে গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। Oh, how full of briars is this walking dear world! এই পৃথিবীর প্রত্যেকটা সাধারণ দিনও যেন অজস্র কাঁটায় ভরা। আমি যে যেতে আসতে ক্ষত বিক্ষত হচ্ছে সিলিয়া। ডিয়ার কাজিন, এ হচ্ছে বাড়তি উৎপাত। সাধারণ পথ থেকে ছুটি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে তবেই জীবন এগুলো ছুঁড়ে মারবে তোমার গায়ে। সাজানো বাগানের সুন্দর চলা রাস্তা ছেড়ে অগোছালো জঙ্গলে ঢুকলে জামায় চোরকাটা তো আটকাবে। সেসব আমি সহজেই ঝেড়ে ফেলতে পারি সিলিয়া, কিন্তু এই কাঁটাগুলো যে আমার হৃদয়ে এসে বেঁধেছে, এই রে, তবে তো গুরুতর ব্যাপার। না না, নিজের আবেগের সঙ্গে যুদ্ধ করে তাকে শান্ত করো কাজিন। কিন্তু আবেগ যার পক্ষ নিচ্ছে সে যে আমার চেয়ে ঢের শক্তিশালী যোদ্ধা। তাহলে আর কি, মন দিয়ে প্রার্থনা করো যথাসময়ে ঠিক তোমার পছন্দের বীরের সঙ্গে মল্লযুদ্ধে হেরে শয্যাশায়ী হওয়ার সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, এসব হাসি ঠাট্টা পরে হবে, এবার সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি তুমি স্যার রোল্যান্ডের ছোট ছেলের প্রেমে একেবারে আছাড় খেয়ে পড়লে?
আমার বাবা, আমাদের প্রাক্তন ডিউক, ওর বাবাকে কত ভালোবাসতেন বলো?
তা সেই জন্যই তোমাকেও ওর ছেলেকে ভালোবাসতে হবে? এ আবার কেমন কথা! তাহলে তো আমার অরল্যান্ডোকে ঘৃণা করা উচিত, কারণ আমার বাবা তার বাবাকে ঘৃণা করেন,
না না সিলিয়া, দোহাই তোমার, ওকে ঘৃণা করো না।
কেন? তোমার যুক্তি অনুযায়ী আমার তো তাকে ঘৃণাই করা উচিত।
আমার যুক্তি আমাকেই মানতে দাও। আমি ওকে ভালোবাসবো, কারণ আমার কাছে ওর ভালোবাসাই প্রাপ্য। আর তুমি ভালোবাসবে, কারণ আমি ভালোবাসি তাই।
ও,
কেমন এবার হয়েছে? ওই দেখো, ডিউক ফ্রেডরিক আসছেন।
তাই তো দেখছি, চোখ দেখে তো মনে হচ্ছে কাউকে ভর্ষ করতে চলেছেন। আবার কি হলো কে জানে।
কি যে হলো তা আমরা আগেই শুনেছি। নিষ্ঠুর ডিউক ফ্রেডরিক রোজালিন্ডকে আদেশ দিলেন 10 দিনের মধ্যে তাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। অনুচরদের নিয়ে তিনি চলে গেলে সিলিয়া নিজের উদ্বেগ চেপে রাখার কোনো চেষ্টা করল না।
এবার কি হবে রোজালিন্ড? ইস, যদি বাবা পাল্টা পাল্টি করা যেত তাহলে আমি এখনই তাই করতাম তোমার সঙ্গে। আমার বাবার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উফ, কি করি এখন?
তুমি এত চিন্তা করে কি করবে সিলিয়া? চিন্তাটা তো আমার।
কি বলছো? কি এখনো বুঝতে পারছো না যে আমার বাবা তার মেয়েকেও নির্বাসন দিয়ে গেলেন?
না, তিনি তা দেননি,
100 বার দিয়েছেন। তুমি কি ভেবেছো তোমায় আমি একা একা যেতে দেব? কখনো না। আমরা কখনো আলাদা হইনি আর হবও না। আমার বাবা অন্য উত্তরাধিকারী খুঁজে নিন, না হলে নিজের সম্পত্তি যক্ষের মতো বুকে আগলে রাখুন, যা ইচ্ছে করুন। আমি তোমার সঙ্গে যাচ্ছি, এই আমার শেষ কথা। এই ব্যাপারে আমি তোমার কোনো আপত্তি শুনবো না।
আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু আমরা যাবটা কোথায়?
হ্যাঁ, ফরেস্ট অফ আর্ডেনে। সেখানে গিয়ে তোমার বাবাকে খুঁজে বার করব।
কিন্তু দুজন অল্প বয়সী কুমারীর পক্ষে এতটা পথ যাওয়া বিপজ্জনক নয়।
বিউটি প্রভোকেট থিভস সুনার দ্যান গোল্ড। চোর ডাকাতদের চোখে সোনার চেয়ে সৌন্দর্য বেশি লোভনীয়। একটা কাজ করা যায়, এসব রাজবস্ত্র ছেড়ে যদি জীর্ণ মলিন পোশাকে যাত্রা করি, মুখে না হয় কালিঝুলি মেখে নেব। কি, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, আমি যদি পুরুষের ছদ্মবেশ নিই তাহলে তো আরো ভালো হয়। এমনিতেই মেয়েদের তুলনায় আমার উচ্চতা একটু বেশি, কাজেই মানাবে। কোমরে তলোয়ার আর হাতে বর্শা নিয়ে নারীর কমনীয়তাকে মনের গোপনে লুকিয়ে রাখব। বাইরে থেকে আমাদের বেশ উদ্ধত যোদ্ধা যোদ্ধা লাগবে। কি ভালো না? কাপুরুষ বীরপুঙ্গবরা যেমন হয় আর কি। অন্তরে সৌর্য আছে কিনা বরের কথা, প্রকাশ্যে সূর্যের ভানটুকু থাকা চাই 16 আনা। লোক ঠকানোর এর চেয়ে মহান পন্থা আর কি বা হতে পারে?
বেশ, তবে তাই হোক। কিন্তু তোমাকে পুরুষের বেশে কি নামে ডাকবো?
দেবতাদের রাজা যবের প্রিয় পাত্র ছিল গ্যানমিড, আমি সেই নামই নেব। আর তুমি?
এমন কিছু যা আমার পরিস্থিতিকে বোঝায়, এই যেমন ধরো অ্যালিয়েনা।
আচ্ছা কাজিন, আমাদের সঙ্গে যদি সভার বিদূষক টাচস্টোনকে নিই তোমার কি ভালো লাগবে? লোকটা খুব মজা করতে পারে বটে।
ঠিক বলেছ, ও আমার সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে। দাঁড়াও, ওকে রাজি করানোর দায়িত্ব আমার উপরে ছাড়ো। আর হ্যাঁ, আমাদের টাকা পয়সা গয়নাগাটি সব গুছিয়ে নিয়ে চলো। তারপর খুব ভালো করে সব কিছু ভেবে নিতে হবে, কখন বেরোলে, কোন পথ দিয়ে গেলে বাবার প্রহরীদের চোখে ধুলো দিতে পারবো। কারণ আমাকে খুঁজে না পেলেই বাবা সঙ্গে সঙ্গে আমাদের ধরতে লোক পাঠাবেন। বেশ, ঠিক আছে, সব হয়ে যাবে। রোজালিন্ড, এই নির্বাসন আমাদের শাস্তি নয়, স্বাধীনতার পথ। চলো চলো।
রোজালিন্ড আর সিলিয়া তো ঠিক করল ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। কিন্তু সেখানে তখন কি হচ্ছে? প্রাক্তন ডিউক রাজ্যসুখ ছেড়ে বনবাসী হয়েছেন অনেক কাল হল, তবু যেন এখনো জঙ্গুলে জীবনের সরল প্রাচুর্য তাঁকে প্রতিদিন বিস্মিত করে। তাঁর অনুচরবৃন্দ যখনই তাঁকে রাজ্যের পুনরুদ্ধারের বুদ্ধি দিতে যান, তখনই তিনি তাঁদের মনে করিয়ে দেন এখানে এত নেইয়ের মধ্যেও কত কিছু আছে।
না না না, তোমরাই বলো ভাইসব,
জীবনের কঠিন সব অভিজ্ঞতা আজ আমাদের এখানে নিয়ে এসেছে তা ঠিক, কিন্তু অরণ্যের এই আদিম সহজ জীবনই কি রাজসভার ঠুনকো আড়ম্বরের চেয়ে অনেক বেশি আরামের নয়? Hath not old custom made this life more sweet than that of painted pomp? সত্যি করে বলো, যেখানে চলতে গেলেই প্রতিপদে ঈর্ষা কুটিলতা ষড়যন্ত্রের শত শত শিকল এসে মানুষকে বেঁধে ফেলে, তেমন বৈভবের প্রাসাদের চেয়ে কি পশু পাখিদের মাঝে এই বনবাস অনেক বেশি নিরাপদ নয়? এই যে আমাদের এতগুলো ঋতু, এখানে এসে যেন প্রথমবার তাদের প্রত্যেকের যাওয়া আসা টের পাচ্ছি প্রতিটা ইন্দ্রিয়, কিন্তু তাতে আমাদের কোনো কষ্টই হচ্ছে না। এমনকি কঠিন শীত যখন আমার গায়ে তার করাল দাঁত বসায়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি তার সততায় মুগ্ধ না হয়ে পারি না। প্রসন্ন মনে ভাবি, আমার এই মন্ত্রীটি অন্তত নির্লজ্জ চাটুকার নয়, প্রয়োজন মতো তিরস্কার করে ঠিক আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি কি, আমি কে, এই বিচিত্র সংসারে আমার স্থান ঠিক কোথায়, কতটুকু। তাই তো বলি, যে কোনো ক্ষতির বেশ কিছু লাভও থাকতেই পারে। রূপকথায় যেমন বিষাক্ত সাপের মাথায় দুর্মূল্য মণি থাকে, অনেকটা সেই রকম লোকচক্ষুর অন্তরালে এমনই আমাদের জীবন, যেখানে গাছেরা গল্প করে, নদীর জল কবিতার মতো বয়ে যায়, পাথরে পাথরে লেখা থাকে মানুষ হবার মহার্ঘ সব উপদেশ, আর যেদিকেই তাকাই শুধু ভালো আর ভালোই চোখে পড়ে। এই তো বেশ হয়েছে, এ চেয়ে বেশি আর কি চাই আমাদের?
ডিউক সিনিয়রকে ঘিরে থাকা লর্ডরা সকলেই অবশ্য একমত নন, তবু নেতার প্রতি তাঁদের আন্তরিক আনুগত্যই তাঁদের স্বেচ্ছা নির্বাসনের পক্ষে যথেষ্ট কারণ। যেমন এই মুহূর্তে লর্ড আমিয়েন্স বলে উঠলেন,
মাই লর্ড, আপনি ভাগ্যবান যে এমন দুঃসময়ের মধ্যে থেকেও সুখ আর আনন্দটুকু ঠিক ছেঁকে তুলতে পারেন। প্রথম প্রথম আমার একটু অসুবিধে হচ্ছিল ঠিকই, কিন্তু এখন আর আমি কোনো কিছুর জন্যেই এই জীবন পাল্টানোর কথা ভাবতেই পারি না।
ব্রাদার্স, চলুন তাহলে আমরা ডিনারের জন্য শিকারটা সেরে ফেলি। তবে আজকাল আমার বড় খারাপ লাগে, নিষ্পাপ হরিণগুলো এই জনশূন্য অরণ্যপুরীর আদি নাগরিক, আহারের জন্য তাদের প্রাণ নেওয়া কি ঠিক হচ্ছে?
বটেই তো, বটেই তো মাই লর্ড, আমাদের গোমরামুখ জেক্স তো রীতিমতো শোক পালন করে এসব মৃত্যুর জন্য। এমনকি সে এও বলেছে আপনার ভাই আপনাকে অন্যায়ভাবে রাজ্যচ্যুত করে স্বৈরাচারের যত বড় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বনের হরিণ মেরে আপনি তার চেয়েও বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন। এই তো আজকেই আমরা কয়েকজন মিলে জেক্সকে অনুসরণ করছিলাম, দেখলাম নদীর ধারে এক বিশাল ওক গাছ, তার প্রাচীন শিকড়গুলো মাটির বুক ঠেলে উপরে উঠে এসেছে, তার মধ্যে শুয়ে আছে আমাদের জেক্স, আর পাশেই একটি হরিণ কোনো শিকারির তীরে আহত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে। একা করুণ প্রাণীটির ঘন দীর্ঘশ্বাস প্রায় তার চামড়া ভেদ করে বেরিয়ে আসে যেন, নিষ্পাপ দুই চোখ বেয়ে বড় বড় জলের ফোঁটা গড়িয়ে পড়ে মিশে যাচ্ছে নদীর জলে।
তাই এই প্রসঙ্গে জেক্সের কি বক্তব্য? নিশ্চয়ই সে এই উপলক্ষে দৃশ্যটি থেকে কোনো মহৎ নীতি কথায় উপনীত হয়েছে।
সে আর বলতে মাই লর্ড, সঙ্গে সঙ্গে অন্তত হাজারখানেক জীবনবোধের বাক্য তার মুখে শুনতে পেলাম। প্রথমেই সে হরিণের চোখের জল নদীর জলে মিশতে দেখে বলল, হায় করুণ মৃগ, তুমিও মানুষের মতোই, যেখানে আগে থেকেই প্রচুর রয়েছে সেখানে আরো ঢালছ। তারপর হরিণটি যে একা সে প্রসঙ্গে বলল, ঠিকই তো, এমন একটি হতভাগ্য প্রাণীর নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেওয়াই উচিত। ঠিক সেই সময় একদল হরিণ সবে মাত্র এক পেট ঘাস খেয়ে দারুণ ফুর্তিতে লাফিয়ে তাদের আহত বন্ধুর পাশ দিয়ে চলে গেল।
তারপর
তখন জেক্স বলল, তাই তো, যাও যাও তৃপ্ত সুখী নাগরিক, জীবনকে উপভোগ করো, এই অসহায় ভগ্নপ্রায় নিঃস্ব প্রাণীটির জন্য দুদণ্ড দাঁড়ানোর কি অর্থ আছে?
হ্যাঁ,
যাও যাও, এইভাবে এসে ক্রমাগত দেশ, নগর, দরবার, এমনকি আমাদের মতো বনচারী মানুষকেও নানাবিধ তিরস্কারে তীরে বিঁধতে লাগল। শপথ করে বলল যে বনের পশুদের তাদেরই ঘরে ঢুকে নির্বিচারে হত্যা করার জন্য আমরাই সবচেয়ে বড় স্বৈরাচারী অত্যাচারী।
বাবা, তোমরা কি তাকে এই অবস্থাতেই শেষ দেখেছ? কই, আমাকে নিয়ে চলো তো দেখি সেখানে। ছেলেটার সঙ্গে তর্ক করতে আমার ভারী মজা লাগে।
নিশ্চয়ই, চলুন মাই লর্ড।
চল চল।
ইতিমধ্যে ডিউক ফ্রেডরিকের প্রাসাদে শোরগোল পড়ে গেছে, কারণ সিলিয়া আর রোজালিন্ডকে কিছুতেই পাওয়া যাচ্ছে না। এমনকি যে ভাঁড়ের ভাঁড়ামো দেখে ডিউক প্রতিদিন হেসে গড়াগড়ি যান, সেও নিরুদ্দেশ। ডিউক কন্যার হ্যান্ডমেইডেন হিসপেরিয়ার কাছে জানা গেল সে নাকি দুই বোনকে সেদিনের সেই যুবক, অর্থাৎ যে পালোয়ান চার্লসকে কুস্তিতে হারিয়েছিল, তার বীরত্ব ও সুন্দর চেহারার বিশেষ প্রশংসা করতে শুনেছে। হিসপেরিয়ার ধারণা, রাজকন্যারা যেখানেই গিয়ে থাকুন, সেই ছেলেটি নিশ্চয়ই তাঁদের সঙ্গে আছে। ডিউক ফ্রেডরিক সব শুনে প্রবল ক্রোধে আদেশ দিলেন,
এক্ষুনি ওর ভাইকে খবর পাঠাও আর নিয়ে এসো ওই বজ্জাত অরল্যান্ডোকে। ওকে না পেলে ওর দাদা অলিভারকেই নিয়ে এসো। যাও যাও, এই মুহূর্তে যাও, যতক্ষণ না সবকটাকে ধরে আনতে পারছো খোঁজ থামাবে না।
ওদিকে অরল্যান্ডোর বাড়িতে তখন চলছে আরেক পালা।
কে ওখানে?
মাই ইয়াং মাস্টার, ও মাই জেন্টল মাস্টার।
ও অ্যাডাম, তোমার আবার কি হলো, এমন হাহুতাশ করছো যে?
মাই সুইট মাস্টার, আপনি এখনো এখানে কি করছেন? কেন আপনি এত নির্ভীক? কেন কেন আপনাকে মানুষ এত ভালোবাসে? হ্যাঁ, আপনার এত বুদ্ধি, তবু কেন বোকার মতো গিয়ে ডিউকের প্রিয় চ্যাম্পিয়নকে হারালেন? কাজটা করে যে প্রশংসা অর্জন করলেন তাই আপনার কাল হয়েছে, জানেন না? জানেন না কিছু মানুষের গুণই তাদের সবচেয়ে বড় দোষ? আপনার গুণগুলো আপনার বন্ধুর চেয়ে শত্রুর কাজই বেশি করে। পৃথিবীটা কেন যে এমন, মানুষের মধ্যে যা কিছু সুন্দর তাই তার পক্ষে বিষাক্ত।
আহা, কি হয়েছে সেটা বলবে?
আজ যদি আপনি দরজা দিয়ে ঢোকেন ইয়াং মাস্টার, তাহলে আর বাঁচবেন না। আপনার দাদা মল্লযুদ্ধে আপনার জয়ের কথা শুনে আজ রাতেই আপনার এই কুটির জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। ভাবলে আমি শিউরে উঠছি। আমার যে প্রভু অমন সজ্জন উদার একজন মানুষ ছিলেন, তার নিজের ছেলে এরকম, এও কি সম্ভব? যাই হোক, আজ যদি মাস্টার অলিভার সফল নাও হন, তাহলে কোনো না কোনোভাবে আপনাকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা উনি করেই যাবেন। এই বাড়ি এখন আপনার জন্য মৃত্যুপুরী, খবরদার ভেতরে আসবেন না।
তাহলে আমি কোথায় যেতে বলছো অ্যাডাম?
হেথায় ছাড়া যেথায় খুশি।
তবে কি পথে পথে ভিক্ষা করব, নাকি ডাকাত হয়ে পথিকদের ধরে ধরে মারব? এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এসব নিজ কাজ করব না, কখনো না। তার চিকিৎসাকা তোর ভাইয়ের ঘৃণার হাতে নিজেকে সঁপে দেওয়াও ভালো।
ভাই?
নিজেকে আমার বা আমাকে নিজের ভাই ভাবলে কি আর এমন করতে পারত?
না না ইয়াং মাস্টার, আপনাকে চুরি ডাকাতি বা ভিক্ষা কিছুই করতে হবে না। আমার কাছে এই 500 স্বর্ণমুদ্রা আছে, আপনার বাবার জন্য কাজ করে জমিয়েছিলাম। ভেবেছিলাম যখন এই বৃদ্ধ শরীর অচল হবে, অবসর নিয়ে কোনো অন্ধকার কোণে পড়ে থাকব, কারোর আমার কথা মনেও পড়বে না, তখন এই অর্থ দিয়ে নিজের অন্য সংস্থানটুকু হবে, মানে যতদিন অন্যের প্রয়োজন থাকবে। কিন্তু এখন আমি এইটাই টাকা আপনার হাতে তুলে দিতে চাই। করুণাময় ঈশ্বরের সংসারে কাক চড়াইয়েরও ঠিকই খাবার জুটে যায় ইয়াং মাস্টার, আমারও সেভাবেই জুটবে। এই থলিটা আপনার কাছে রাখুন, আপনার নতুন পথে ভৃত্য হিসেবে আমাকেও সঙ্গে নিন। আমার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো স্বাস্থ্য যথেষ্ট ভালো, যৌবনে অতিরিক্ত মদ্যপান বা অনিয়ম করে জীবনী শক্তি ব্যয় করিনি, তো তাই আমি আপনাকে সব রকম ভাবে সাহায্য করতে পারবো, কোনো চিন্তা করবেন না ইয়াং মাস্টার।
বুড়ো, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। এখন বুঝতে পারছি আগেকার দিনে মানুষের কর্মনিষ্ঠা কেমন ছিল। তখন মানুষ কর্তব্যের জন্য পরিশ্রম করত, টাকার জন্য নয়। আজকাল আর এমন দেখা যায় না, এখন সবাই পদোন্নতির লোভে কাজ করে, তারপর সেটা পেলেই কাজে ফাঁকি দেয়। কিন্তু আমার জন্য তুমি যে এত পরিশ্রম, সারা জীবনের সমস্ত অর্জন ব্যয় করতে চাইছ, এ তো অপাত্রে দান হচ্ছে। একটা পচা গাছের গোড়ায় যতই জল দাও, সার দাও, তাতে কি ফুল ফোটাতে পারবে? তবু চলো চলো, আমার সঙ্গে চলো। তোমার যৌবনের সঞ্চয় পুরোপুরি শেষ হওয়ার আগেই আমাদের জীবিকার একটা ব্যবস্থা করতে হবে।
সেই ভালো, আপনি এগিয়ে যান মাস্টার, আমি সব গোছগাছ করে আসছি। এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার 17 বছর বয়স, হ্যাঁ 17 বছর। তারপর 60 বছরেরও বেশি সময় কেটে গেছে এইখানে, এই বাড়িতে। কিন্তু আর নয়, বেশিরভাগ মানুষই 17 বছর বয়সে ভাগ্যের সন্ধানে বেরোয়, অভিযানে যায়। আমার এখন প্রায় 80, একটু দেরি হয়ে গেল, কিন্তু কারোর কাছে কোনো ধার না রেখে কাজ করতে করতে মৃত্যুর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে?
জঙ্গলে চলতে চলতে রোজালিন্ড, সিলিয়া আর টাচস্টোন বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। রোজালিন্ড এখন এক পুরুষ যোদ্ধা গ্যানিমিডের বেশে, আর সিলিয়া সেজে রয়েছে এক সাধারণ গ্রাম্য মেয়ে অ্যালিয়েনা।
উফ, ঈশ্বর, আর যে পারি না। হৃৎপিণ্ডটা এবার না বন্ধ হয়ে যায় ক্লান্তিতে।
পা দুটো এত ক্লান্ত না হলে হৃৎপিণ্ডের ক্লান্তির কথা মাথাতেও আসতো না কিন্তু।
এই তোমরা একটু দাঁড়াও, আমি আর এক পাও চলতে পারছি না। আর একটু সহ্য করো অ্যালিয়েনা, আমরা ফরেস্ট অফ আর্ডেনে ঢুকেই পড়েছি।
এমন সময় এক তরুণ ও এক বৃদ্ধকে সেদিকে আসতে দেখা গেল। সম্ভবত তারা ভীষণ গুরুগম্ভীর কোনো আলোচনায় মগ্ন। রোজালিন্ডরা তাদের কথাবার্তার কিছু অংশ শুনতেও পেল।
ওরে বাবা, তুমি যা শুরু করেছ এতেই তো মেয়েটারও রেগে যাচ্ছে তোমার উপর।
ও করেন, তুমি যদি বুঝতে আমি ওকে কতটা ভালোবাসি তাহলে।
না, অনুমান করতে পারছি মাস্টার সিলভিয়াস, আমিও তো এককালে প্রেমে পড়েছি।
না 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 করেন, তুমি মোটেই বুঝতে পারছো না। কি করে বুঝবে বলো তো, তোমার তো বয়স হয়েছে নাকি, তুমি যদি যৌবনে প্রেমে আছাড়ি পিছাড়ি খেয়েও থাকো, রাতভর দীর্ঘশ্বাস ফেলে পথে পথে ঘুরেও থাকো, তাহলেও তাহলেও তুমি বুঝবে না। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম যে তুমিও আমার মতোই এমন সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলে। হ্যাঁ, যদিও পৃথিবীতে কোনোদিনও কোনো পুরুষ যে আমার মতো ভালোবাসতে পারেনি সে ব্যাপারে আমি নিশ্চিত, তবু আমি তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু তাহলেও প্রেমিকার কথা ভেবে ঠিক কতটা মূর্খামি তুমি করেছো বলতো? হ্যাঁ, কতবার কতবার আমার মতো এভাবে নিজেকে অপদস্থ করেছো তুমি?
ও বাবা, হাজারবার হাজারবার করেছি, কিন্তু এখন আর একটা ঘটনাও মনে পড়ে না।
তার মানে তুমি আমার মতো হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসনি করেন? প্রেমে পড়ে প্রতিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বোকামির কথা যদি মনেই না থাকে, তাহলে আর কি প্রেম করলে বলতো? হ্যাঁ, অথবা এই যে আমার মতো নিজের প্রেয়সীর প্রশংসা করে করে সঙ্গীর মাথা যদি নাই খেলে, তাহলে আর কি প্রেম করলে? হ্যাঁ, কিংবা প্রেমে ব্যথা পেয়ে বিবাহী হওয়ার ইচ্ছে যদি নাই হলো, যেমন ধরো আমার এখন হচ্ছে, তাহলে আর কি প্রেম করলে করেন? ও ফিবি ফিবি ফিবি।
এইভাবে হাহুতাস করতে করতে সিলভিয়াস নামের সেই গ্রামবাসী প্রস্থান করল। রোজেলিন্ডো সদ্য প্রেমে পড়ার ব্যথা যে কি বিষম বস্তু তা মর্মে মর্মে উপলব্ধি করছে, কাজেই তার বড় দুঃখ হল।
আহারে, ছেলেটার কত কষ্ট! ওর বুক ভাঙা কথা শুনে আমার নিজের আঘাতের কথা মনে পড়ে যায়।
হ্যাঁ, আমারও তো মনে পড়ে গেল, আমি যখন প্রেমে পড়েছিলাম জানেন, নিজের তলোয়ারটা এক পাথরে মেরে মেরে ভেঙে ফেলেছিলাম, আর বলেছিলাম আর যদি কোনোদিন রাত বিরেতে জেমস মাইলের ধারে কাছে ঘুর ঘুর করতে দেখেছি, যেন সে আমার প্রতিদ্বন্দ্বী। তারপর বুঝলেন, এটাকে গিয়ে চুমু খাওয়ার সাহস তো ছিল না, তাই যে লাঠি দিয়ে সে কাপড় ঝাড়ত বা যে গরুর মাঠ থেকে দুধ দোয়াত সেখানে গিয়ে চুমু খেতাম, কারণ তার হাতের স্পর্শ লেগে আছে যে। সত্যি, আমাদের মতো যারা সত্যিকারের প্রেমে পড়ে তারা যে এমন কত অদ্ভুত কাণ্ডই না করে বোকার মতো।
ঠিক,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই একদিন কেটে যায় জানেন, প্রেমিক বা প্রেমিকার বোকামি।
আচ্ছা, তোমার যে এত জ্ঞান সেটা তুমি নিজে জানো?
না, জানোয়ার হওয়ার আগে জানতে পারবো বলে মনে হয় না।
সিলিয়া আর থাকতে না পেরে বলল,
এই যে জ্ঞানের সাগরেরা, আমি যে খিদের চোটে অজ্ঞান হয়ে যাব সে খেয়াল আছে? উফ, বাজে গল্প না করে যাও না, ওই বুড়োটাকে গিয়ে জিজ্ঞেস করো না, ওকে পয়সা দিলে কিছু খাবার দিতে পারে কিনা।
আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ওহে, শুনছো? ওহে মূর্খ,
টাচস্টোন, কি হচ্ছে? কি সবাইকে স্বজাতি ভাবো নাকি?
কে ডাকে?
প্রভু বলে ডাকবে যাকে।
বটেই তো, বটেই তো, আমার চেয়েও অধম যদি কেউ থেকে থাকে তবে তার অবস্থা খুবই খারাপ বলতে হয়।
রোজেলিন টাচস্টোনের গায়ে একটা চিমটি কাটল, তারপর গলাটাকে যতটা সম্ভব পুরুষের মতো করে বৃদ্ধ গ্রামবাসী করেনকে বলল,
ওর কথায় আপনি কিছু মনে করবেন না স্যার, গুড ইভিনিং টু ইউ।
গুড ইভিনিং স্যার, বলুন কি করতে পারি আপনাদের জন্য?
একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারেন? আচ্ছা, এই জনশূন্য জঙ্গলে কি ভালোবাসা বা অর্থের বিনিময়ে কিছুই পাওয়া যায় না? যদি যায় তবে দয়া করে আমাদের বলুন, কোথায় গেলে কিছু খাদ্য আর আশ্রয় পেতে পারি, আমরা আপনাকে তার জন্য উপযুক্ত মূল্য দেব। ও নিয়ে ভাববেন না, আসলে আমরা অনেক দূর থেকে আসছি, আর আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন, দেখতেই পাচ্ছেন উনি বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন, এক্ষুনি কিছু মুখে না দিলে হয়তো জ্ঞান হারাবেন।
আমি এই ম্যাডামের জন্য বড়ই দুঃখিত স্যার, কিন্তু আমার যে কিছুই করার নেই।
কেন?
আমি একজন ভাড়াটে কর্মচারী মাত্র, যে ভেড়ার পাল্টিকে চড়াই তার থেকে আমি কিছু পাই না। আমার মালিক অত্যন্ত নির্দয় প্রকৃতির লোক, স্বর্গলাভের জন্য পুণ্য অর্জন করার কোনো বাসনা তার নেই, অতএব অতিথি সৎকারে তিনি বিশেষ উৎসাহী হবেন না, তার উপর তার জমি বাড়ি খামার সবই বিক্রি হবে। তিনি এখন এখানে নেই, তাই বাড়িতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করা হয়নি,
তবু আপনারা যখন বিপদে পড়ে এভাবে বলছেন, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, সম্ভব হলে আপনাদের নিশ্চয়ই সেখানে নিয়ে যাব।
দাঁড়ান, জমি বাড়ি বিক্রি হবে বললেন, তা কোনো খরিদ্দার পেয়েছেন কি?
এই তো একটু আগে যে ছেলেটিকে দেখলেন আমার সঙ্গে, ওই কিনতে চেয়েছিল। তবে তার আর এখন এসব জাগতিক বিষয়ে কতটা মাথা ব্যথা আছে তা বলতে পারি না।
বেশ, যদি তেমনটাই হয়, উনি যদি আর না কিনতে চান তবে আমরা এই সম্পত্তিটা কিনতে আগ্রহী। আপনাকে টাকা দিলে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন, কি বলেন মিস্টার সালিয়ানা?
হ্যাঁ, এই জায়গাটা আমার বেশ পছন্দই হয়েছে। এখানে অনন্তকাল বসে বসে মাছি মারাই যায়, আর আপনার পারিশ্রমিকও বাড়িয়ে দেব যদি আপনি আমাদের জন্য কাজ করেন।
থ্যাংক ইউ ম্যাডাম।
অতঃপর দুই বোন ফরেস্ট অফ আর্ডেন সংলগ্ন এক খামার বাড়িতে তাদের অজ্ঞাতবাস শুরু করল। কিন্তু তারা তখনও জানে না বিধাতা তাদের জন্য এই আরণ্যক রঙ্গমঞ্চে কি নতুন নাটক সাজিয়ে রেখেছে। জঙ্গলের অন্য অংশে ততক্ষণে ডিউক সিনিয়র সদা বিষণ্ন জেকসকে খুঁজে খুঁজে হয়রান। সবে মাত্র তিনি তার সঙ্গীদের বলেছেন তাকে খুঁজে নিয়ে আসতে, ঠিক তখনই সে নিজেই এসে হাজির হল। কিন্তু জেকসের মুখে হাসি, কি কাণ্ড!
কি হে, আরে কোন জগতে থাকো তুমি? আমাদের মতো গরিব গুরবোরা তোমার সাহচর্য পাওয়ার জন্য সারা দিন সাধ্য সাধনা করুক, এই কি তুমি চাও? হাসছো যে, আরে মজার কিছু ঘটেছে নাকি?
জঙ্গলে এক ভাঁড়ের সঙ্গে দেখা হলো।
ভাঁড়? ও, তুমি তো আমার সকলকেই ভাঁড় মনে করো।
না না, এ হলো পেশাদার ভাঁড়, পরনে বিদুষকের রঙিন আলখাল্লা।
আচ্ছা,
বেটা রোদে শুয়ে শুয়ে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। ভাঁড় হলে কি হবে, লোকটার কথার ধারই আলাদা। আমি ডাকলাম, সুপ্রভাত ভাঁড়। বলে কিনা, যদ্দিন আমার সৌভাগ্যের ভাঁড়টি ঠনঠন করছে তদ্দিন আমায় ভাঁড় বলে ডেকো না বাপু। তারপর সে থলি থেকে একটা ঘড়ি বার করে গম্ভীরভাবে বলল, এখন দশটা বাজে। এইভাবে আমরা পৃথিবীর গতি দেখতে পাই। মাত্র এক ঘন্টা আগেই সময় ছিল নটা, আবার মাত্র এক ঘন্টা পরেই সেটা হয়ে যাবে এগারোটা। এইভাবেই ঘন্টায় ঘন্টায় আমাদের বয়স বাড়ে, ঘন্টায় ঘন্টায় আমাদের শরীর পচনের পথে আরও একটু এগিয়ে যায়।
বটে,
কি বলবো, একটা ভাঁড়ের মুখে সময় নিয়ে এমন দার্শনিক কথা শুনে আমার ইচ্ছে করছিল মোরগের মতো গলা ছেড়ে ডাকি। বোধহয় ঝাড়া একটি ঘন্টা, হ্যাঁ একটি ঘন্টা ধরে আমি হেসেছি। ও নোবল ফুল, এতদিনে একটা যোগ্য লোক পাওয়া গেল যে সোনার মতো কথা বলে। আহা, ভাঁড়েরা বুঝি এমন হয়, তাহলে আমিও ভাঁড় হতে চাই। ওই রকম একটা রঙিন আলখাল্লা পরার জন্য আমার মনটা একেবারে ছটফট করছে।
বেশ তো, তোমাকেও না হয় একখানি ভাঁড়ের পোশাক জোগাড় করে দেওয়া যাবে, খন তুমিও তো এখানে ভাঁড়ামুড়ি করো সারাদিন।
হ্যাঁ, দিলে খুবই ভালো হয়। আপনার কাছে আমার এই একটি প্রার্থনা, ভাঁড় হয়ে আমি হাওয়ার মতো স্বাধীনভাবে যাকে তাকে উড়িয়ে দিতে পারব। আর আমার ভাঁড়ামো যার সবচেয়ে বেশি গায়ে লাগবে তাকেই সবচেয়ে জোরে হাসতে হবে।
কেন কেন?
যার মনে হচ্ছে আমি তাকেই বিদ্রুপ করছি, সে যদি দেখিয়ে ফেলে যে আমার কথা তার মোটেই ভালো লাগছে না, তাহলে তো সবাই বুঝেই ফেলবে যে রসিকতাটা তাকে নিয়েই ছিল। এইভাবে একজন মূর্খ ভাঁড় খুব সহজেই একজন জ্ঞানী পণ্ডিতের মূর্খামি ফাঁস করে দিতে পারে, অথচ সে হয়তো তাকে লক্ষ্য করে রসিকতাটা করেই নি।
থামো তো বাপু, তোমার যত বড় বড় কথা, তোমায় আমি চিনি না। তোমার নিজের পাপ আর তিক্ততা ধরে রাখার জায়গা নেই, তাই বাকিটুকু অন্যদের গায়ে ছুঁড়ে তাদেরকেও পাপী ও তিক্ত প্রতিপন্ন করতে চাও।
কি করে কি করে? ধরুন আমি ঐশ্বর্যের অহংকারের বিরুদ্ধে কোনো ঠাট্টা করছি, হ্যাঁ, তাতে কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করা হচ্ছে? অথচ হাটের মাঝে কথাটা পড়লে যার কথা তার গায়ে ঠিকই বাজবে। তাহলে বলুন, আমি তার সঙ্গে ভুলটা কি করলাম? আমি যদি ঠিক হই তাতে প্রমাণ হয়ে যায় সে নিজে ভুল, আর যদি না হই তাহলে আমার বিদ্রুপ বুনো হাঁসের মতো এদিক ওদিক লক্ষ্যহীন ছুটে বেড়াবে, তাতে ক্ষতি কি? কিন্তু এ আবার কে?
জেক্স যাকে দেখতে পেয়ে থামল সে আর কেউ নয়, আমাদের অরল্যান্ডো। সেও বুড়ো ভৃত্য অ্যাডামকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এই ফরেস্ট অফ আর্ডেনেই এসে জুটেছে। অনেকটা পথ চলতে চলতে অ্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল, তাই অরল্যান্ডো তাকে বিশ্রাম নেওয়ার জন্য গাছের তলায় শুয়ে নিজে এসেছে খাদ্যের সন্ধানে। একটা গাছে খাওয়ার মতো কিছু ফল দেখতে পেয়েছিল বটে, কিন্তু সেখানে লোকজনের জটলা দেখে সে একরকম ধরেই নিয়েছিল যে এরা ডাকাত না হয়ে যায় না। তাই প্রথমেই কোমর থেকে তলোয়ার বের করে বলল,
খবরদার আর কিচ্ছু খাবে না।
যা বাবা, আমি তো এখনো কিছু খাইনি।
হ্যাঁ, খাবেও না যতক্ষণ না যাদের খাদ্যের প্রয়োজন তারা খেতে পাচ্ছে।
আরে আরে, এটা কে? আজব পাগল তো, ওর থেকে উদয় হয়ে বুনো শুয়োরের মতো গুঁততে আসছে খালি।
এই খবরদার, মুখ সামলে, আমি শুয়োর।
বেগতিক দেখে গদিচ্যুত ডিউক মহাশয় এগিয়ে এলেন মধ্যস্থতা করতে।
কি হয়েছে পুত্র, ভদ্রতা জানো না বলে অভদ্রতা করছো, না কোনো গুরুতর সমস্যায় পড়েছ?
মার্জনা করবেন, বিপদে পড়ে মাথাটা ঠিক নেই, একটু রূঢ় ব্যবহার করে ফেলেছি। আমি জঙ্গলে বড় হইনি, মোটামুটি ভদ্র ঘরের সন্তান, তাই এখানকার আদব কায়দা জানি না। তবে শুনেছি এখানে লড়াই করেই নিজের খাবার জোটাতে হয়, অতএব ওই ফলটা আমি নেওয়ার আগে যে খাবে সে মরবে।
তোমার রসবোধের ছিরি দেখে আমি তার আগেই মরে যাব।
আহা, জেক্স, তুমি একটু থামবে। পুত্র, এখানে তোমার যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই শান্তির পক্ষে। তোমার কি সমস্যা, খুলে বলো।
আমি অনেকটা পথ যাত্রা করেছি, খিদে প্রাণ যায় যায়, দয়া করে আমায় ফলগুলো নিতে দিন।
আরে বাবা, শুধু ফল খাবে কেন, এসো এসো আমাদের সঙ্গে বসে ভালো করে খাওয়া দাওয়া করো, আমরা এখানেই থাকি। হ্যাঁ
সত্যি? মার্জনা করবেন মহাশয়, আমি ঠিক বুঝতে পারিনি আপনারা ভদ্রলোক। বনের পথে চলতে চলতে ভেবেছিলাম এখানে জঙ্গলের রাজত্বই চলে। আমায় নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনারা কি অনুগ্রহ করে আরেকটু অপেক্ষা করতে পারেন না? আমার একজন বৃদ্ধ সঙ্গী রয়েছেন, উনি দুর্বল শরীর নিয়ে আমার সঙ্গে এতটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছেন, উনি না খেলে আমি খেতে পারব না।
তা বেশ তো, ওকে নিয়েই এসো, তোমরা আসার আগে আমরাও খেতে বসব না।
অনেক ধন্যবাদ স্যার, ঈশ্বর আপনার মঙ্গল করুন।
অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে আসতে চলে গেল। ডিউক সিনিয়র বললেন,
দেখেছো তোমরা, আমরা একাই হতভাগ্য নই, এই সুবৃহৎ নাট্যশালায় আমাদের চেয়েও অনেক বেশি বেদনার দৃশ্য অভিনীত হচ্ছে।
এই কথার সূত্র ধরে জেক্স বলে উঠল নশ্বর জীবনের এক সর্বকালীন সত্য।
অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স, এই বিশ্ব এক বিশাল রঙ্গমঞ্চ, আর আমরা সবাই সেই রঙ্গমঞ্চের এক একজন অভিনেতা। প্রত্যেকের নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান রয়েছে, প্রত্যেককে নিজের অভিনয়ের সময়টুকুতে নানান ভূমিকা পালন করতে হয়। যেমন যে কোনো একজন গড়পর্তা পুরুষ মানুষের জীবনে সাতটি আলাদা আলাদা পর্ব আসে। প্রথম অঙ্কে সে দুধের শিশু, মা ধাইমার কোলে শুয়ে কাঁদে, হাত পা ছড়ে বমি করে। তারপর আসে কৈশোর, দুরন্ত বালকের মুখে সকালের উজ্জ্বলতা, কাঁধে বইয়ের বোঝা, পায়ে শামুকের আলস্য, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে পাঠশালায় যেতে তার ভালো লাগে না। এই কিশোর প্রথম যৌবনে পা দিয়ে হয় ভীরু প্রেমিক, দারুণ দহনে ক্ষণে ক্ষণেই হাপরের মতো যার বুক থেকে উঠে আসে তপ্ত দীর্ঘশ্বাস, যে প্রেমিকার ধ্রুভঙ্গিকে উৎসর্গ করে লিখে ফেলতে পারে একটা আস্ত মহাকাব্য। চতুর্থ অঙ্কে সে সৈনিক, যার বুকে নানা ধরনের অদ্ভুত শপথ, যার মুখে কালো চিতার মতো ঘন দাড়ি, সম্মান রক্ষা লড়াইয়ে যে চিতার মতোই ক্ষিপ্র, যুদ্ধক্ষেত্রে সে নির্ভয় নিজেকে ছুঁড়ে দেয় কামানের মুখে, বুদবুদের মতো ক্ষণস্থায়ী একটুখানি সম্মানের আশায়। পঞ্চম ধাপে আবার সেই হয়ে ওঠে বিচারক, ঘুষের টাকায় বিলাসিতা করে এখন তার একটা সুন্দর সুগোল ভুঁড়ি হয়েছে, তার চোখের দৃষ্টি কঠিন, দাড়ির ছাঁটও পরিণত, এখন সে একজন বিচক্ষণ মানুষ, অনেক কিছু জানে, কথায় কথায় বুনতে পারে অকাট্য সব যুক্তির জাল। ষষ্ঠ অঙ্কে যখন পর্দা ওঠে তখন সে এক শীর্ণ বৃদ্ধ, যার গায়ে ঢলঢলে জামা, নাকের ওপরে চশমা, আর কোমরে টাকার থলে। যে মোজা সে যৌবনে পরত এখন তার রোগা দুটি পা থেকে খুলে খুলে পড়ে। যে কণ্ঠে একসময় উঠত সিংহের গর্জন তা যেন এখন শিশুর মতো ক্ষীণ। আর একেবারে শেষ দৃশ্যে এই বিচিত্র ঘটনাবহুল ইতিহাসের অন্তিম পর্বে আমাদের নায়ক প্রবেশ করে তার দ্বিতীয় শৈশবে। একে একে হারাতে থাকে তার দাঁত, চোখ, স্বাদ, স্মৃতি, আর তারপর এক সময় নিশ্চিহ্ন হয়ে যায় শূন্যে।
ইতিমধ্যে অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে ফিরে এলে সবাই মিলে হাসতে হাসতে গাইতে গাইতে পরম আহ্লাদে মধ্যাহ্ন ভোজের তোড়জোড় শুরু করল।
Hey ho, spin hey ho, unto the green holly. Most friendship is feigning, most loving we're folly. Hey ho, spin hey ho, unto the green holly. Most friendship is feigning, most loving we're folly. Then hey ho, the honey, this life is most jolly. Hey ho, sing hey ho.
অরল্যান্ডো যে স্যার রোল্যান্ডের ছেলে তা জানতে পেরে ডিউক সিনিয়র তাকে বুকে টেনে নিলেন। অ্যাডামের দুহাত ধরে তাদের দুর্ভাগ্যের কথা জানতে চাইলেন। ওদিকে তাদের দুর্ভাগ্যের কারণ যে, অর্থাৎ অরল্যান্ডোর দাদা অলিভার, সেও কিন্তু ভাইকে তাড়ানোর আনন্দ বেশিদিন উপভোগ করতে পারল না। ডিউক ফ্রেডরিক তাকে ডেকে বললেন, যতক্ষণ না সে অরল্যান্ডোকে খুঁজে বার করে তার সামনে হাজির করতে পারবে ততদিন তিনি অলিভারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবেন। অতএব অলিভারও বাড়ি ছাড়া হয়ে প্রবল রাগে বেরিয়ে পড়ল তার জন্মশত্রু অরল্যান্ডোর সন্ধানে।
কবিতা, তুমি আমার প্রেমের সাক্ষী হয়ে এইভাবে গাছের ডালে ঝুলে থাকো, আর তুমি হে চাঁদের দেবী, হে রাতের ঈশ্বরী, তুমি আকাশে তোমার শুভ্র প্রাসাদে বসে পবিত্র দুই চোখ মেলে দেখো, দেখো দেখো তোমার মানবী অবতার কিভাবে আমায় শিকার করেছে, আমার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। ও রোজালিন্ড, এখন থেকে এই গাছগুলোই আমার বই, এদের গুঁড়িতেই আমি আমার সব কথা লিখে রাখব। তাহলে বনের মধ্যে দিয়ে যেই যাবে, তোমার তোমার অসামান্য সৌন্দর্যের কথা, তোমার ফুলের মতো মনের কথা, তোমার সুমিষ্ট ব্যবহারের কথা জানতে পারবে।
যাও যাও অরল্যান্ডো, দেরি করো না, প্রত্যেক গাছে খোদাই করে রাখো তোমার স্বপ্ন চারিণীর অনির্বচনীয় সব গুণের কথা।
স্বভাবতই অরল্যান্ডো যে প্রেমে পড়েছে তা ফরেস্ট অফ আর্ডেনে কারো জানতে বাকি নেই। আর কে না জানে, তীব্র প্রেমের হাত ধরেই আরো মারাত্মক যে বস্তুটি আসে তা হল কবিতার জ্বর। কাজেই বনশুদ্ধ সকলকেই প্রেমের হাঁড়ি কাঠে সদ্য শহীদ হওয়া এই যুবকের বাজে কবিতার অত্যাচার সহ্য করতে হচ্ছেই। কিন্তু যে দেবীর পায়ে এত হুতাশের নৈবেদ্য দেওয়া হচ্ছে প্রতিদিন, তিনি কি বলছেন? একদিন টাচস্টোন তাদের নতুন বৃদ্ধ কর্মচারী করিনের সঙ্গে অর্থহীন আলোচনায় মগ্ন। সেই সময় রোজালিন্ড গ্যানিমিডের বেশে হাতে একটা কাগজ নিয়ে হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হল। তাকে অন্যমনস্কভাবে নিজের স্বাভাবিক গলায় বিড়বিড় করতে দেখে টাচস্টোন তাড়াতাড়ি করিনকে কাজের অজুহাতে বিদায় করল।
From the east to west in India, no jewel is like Rosalind.
her worth being mounted on the wind, to all the world bears Rosalind. All the picture's fairest lines are but black to Rosalind. Let no fair be kept in mind, but the fair of Rosalind.
Hey, Donan. It's a key.
Kobita, poop theke poshchime joto khojo jotne, pabe nako Rosalinder moto rotne. Koto shoto nagorite sumiron dhay, Rosalinder moto gunoboti nahi pay. পৃথিবীতে কতই না ছবি আছে ভালো, রোজালিন্ডের কাছে সবই যেন কালো।
ওরে বাবা, এটা কবিতা? আমার তো মনে হলো এক সারি গয়লানি যেন গটগট করে বাজারের দিকে যাচ্ছে।
এই, তুমি দূর হও তো এখান থেকে, আপুর।
বাহ, কেন, সত্যি কথাই তো বলছি। একে যদি ছন্দ বলে তবে আমিও তো এইভাবে টানা 8 বছর ছন্দে ছন্দে কথা বলে যেতে পারি। শুনবেন, শুনুন, হরিণের সন্ধানে ছুটি আছে হরিণ, পথে যাকে দেখে থামে সেই রোজালিন্ড, পেঁচা খোঁজে পেঁচানি, মনে তার হীন, তাকেও মুগ্ধ করে পেঁচি রোজালিন্ড, ঠান্ডায় জামা সব মোটা মোটা চাই, রোগা রোজালিন্ডকেও হতে হবে তাই। কি হলো? এই তো, তা আপনার যদি ঘোড়ায় চড়তেই ইচ্ছে হয় তো আমায় বলুন না, আমি জোগাড় করে আনছি। দয়া করে, দয়া করে এই পাগলা ঘোড়ার মতন বেয়াড়া কবিতাটা আর পড়বেন না।
এমন সময় সিলিয়া আরো লম্বা একখানা কাগজ হাতে কবিতা পড়তে পড়তে ঢুকল। সেটি ততোধিক ভয়ঙ্কর, সেখানে একই ছত্রে হেলেন, ক্লিওপ্যাট্রা, অ্যাটালান্টা, লুক্রেশিয়া ইত্যাদি যাবতীয় ঐতিহাসিক ও পৌরাণিক সুন্দরীদের সঙ্গে রোজালিন্ডের তুলনা করা হয়েছে। টাচস্টোন দু হাতে কান চেপে নাটকীয়ভাবে বলল,
না না না, আমি আর পারছি না, এ অত্যাচার আমি আর সইতে পারছি না, আমি যাই।
বাঁচা গেল, নামেই ভাঁড়, এদিকে রসের নাম শুনলে উল্টো দিকে ছোটে। যারা নিজেরা এত বাজে বকে, অন্যদের বাজে কবিতা তাদের সহ্য হবে কেন? তা বটে। তা তোমার কি মত এই অসামান্য কবিতাগুচ্ছ সম্বন্ধে? না মানে, তোমার জন্যই তো লেখা হয়েছে। শুনেছি আয়ারল্যান্ডে কবিরা শত্রুদের ব্যঙ্গ করে কবিতা লিখতেন। হেও শুনেছি যে খুব খারাপ কবিতা জোরে জোরে পড়লে নাকি ইঁদুর মরে যায়। তাই মনে করার চেষ্টা করছি পূর্বজন্মে আমি আইরিশ ইঁদুর ছিলাম কিনা, কারণ আমার অবস্থাও প্রায় সেরকমই। তাই বুঝি, তাহলে যাই, কবিতাগুলো যে লিখেছে তাকে গিয়ে কথাটা বলে আসি। মানে কে লিখেছে তুমি জানো বুঝি? জানি তো। কে? কোন পুরুষ মানুষ নিশ্চয়ই। আর তার গলায় ঝুলছে একটা বিশেষ হার, যা এক সময় তোমার ছিল। ও কি, গাল দুটো অমন লাল হয়ে গেল কেন? লজ্জা পেলে নাকি? এই তো একটু আগে কবিতার গুঁতোয় মারা পড়ছিলে। বাজে কথা নয়, বলো না কে। উফ, এখনো বুঝতে পারছো না? বাবা রে বাবা, ভূমিকম্পে দুটো পাহাড়ের চেয়ে বেশি তাড়াতাড়ি একে অপরের কাছে চলে আসে, সত্যিই বুঝতে পারছি না। বলো না সিলিয়া, কে সে? কাজিন, কেন নাটক করছো? তুমি জানো সে কে?
অরল্যান্ডো।
অরল্যান্ডো? ও, এবার কি হবে? আমি তো এখানে পুরুষের ছদ্মবেশে আছি। আচ্ছা আচ্ছা, তুমি যখন ওকে দেখলে, ও কি করলো, কি বললো, ওকে দেখতে কেমন লাগছিল? আচ্ছা, তারপর ও কোথায় গেল? ওই জঙ্গলে এসেছেই বা কেন? আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো? থাকছি কোথায়? আর আবার কবে দেখা হবে? এক কথায় বলো। বাবা রে বাবা, এই প্রেম পাগলদের লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে ধুলোর কণাগোনাও বোধ হয় বেশি সহজ। যাই হোক, তাহলে বলি শোনো, অরল্যান্ডোকে আমি একটা গাছের নিচে দেখেছি, ডাল থেকে পড়া পাকা ফলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। হ্যাঁ, তবে তো নিশ্চয়ই ওটা ঈশ্বরের বাগানের গাছ, এমন অসাধারণ ফল ধরে যখন, আমাকে বলতে দেবে? আচ্ছা আচ্ছা বলো। একজন আহত নাইটের মতো জঙ্গলের মাটিতে শুয়েছিল বেচারা। আহারে, দৃশ্যটা খুবই দুঃখের, কিন্তু মাটিটা নিশ্চয়ই খুব সুন্দর দেখাচ্ছিল।
চুপ, বলতে দাও। ওর গায়ে ছিল শিকারীর পোশাক।
ও, নিশ্চয়ই আমার হৃদয় শিকার করবে বলে এসেছে।
এই, তুমি কিন্তু বারবার আমার তাল কেটে দিচ্ছ, ভুলে যাচ্ছ কেন সিলিয়া?
পরনে বেশভূষা যাই হোক, আমি তো একজন মেয়ে মানুষ নাকি,
আমার যা মনে আসে তা তো মুখেও আসে। উফ রোজালিন্ড, আহ আস্তে আস্তে। ও তাই তো তাই তো, ইয়ে মানে গ্যানিমিড, এমন করলে কিন্তু আমি আর কিচ্ছু বলবো না। কেন? এই চুপ চুপ, ওদিকে দেখো, এদিকে দুজন আসছে। আচ্ছা ওটা অরল্যান্ডো না?
রোজালিন্ডো দেখল অরল্যান্ডোই বটে। সে সিলিয়ার সঙ্গে একটা গাছের পেছনে গিয়ে লুকল। অরল্যান্ডো যার সঙ্গে আসছে সে জেক্স। ওদের দুজনের আলাপের শুরুটাই হয়েছে ঝগড়া দিয়ে, কিন্তু আলাপের পরেও দেখা গেল দুজনের চরিত্র এতই বিপরীত ধর্মী যে বেশিক্ষণের জন্য ভাব হওয়া একরকম অসম্ভব।
অরল্যান্ডো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, কিন্তু একা থাকতে পারলেই আমি বেশি খুশি হতাম।
আমিও, তবু ভদ্রতার খাতিরে তোমায় ধন্যবাদ জানাই এতক্ষণ আমাকে সঙ্গ দেওয়ার জন্য।
গুড বাই, আবার যেন দেখা না পাই।
আমিও যাই।
দয়া করে আরো বাজে কবিতা খোদাই করে গাছের গুঁড়িগুলোকে ধ্বংস করো না।
দয়া করে আরো বাজে আবৃত্তি করে আমার কবিতাগুলোকে ধ্বংস করো না।
আচ্ছা, তুমি যাকে ভালোবাসো তার নাম রোজালিন্ড?
হ্যাঁ।
নামটা আমার পছন্দ হচ্ছে না।
আহারে, ডিউকের বাড়িতে তোমার অপছন্দের কথা জানলে মেয়ের অন্য নাম দেওয়া হতো নিশ্চয়ই।
মেয়েটির উচ্চতা কত?
আমার হৃদয়ের মতো।
এত কায়দার কথা কোত্থেকে বলতে শিখলে হে? মেয়েদের আংটিতে খোদাই করা ওইসব বস্তা পচা প্রেমের পদ্য থেকে নাকি?
না, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে বস্তা পচা নীতিবাক্যের মতো করে উত্তর দিতে পারি, যেখান থেকে তুমি এমন অনর্থক প্রশ্ন করতে শিখেছ।
বাহ, তোমার মাথাটা কিন্তু বেশ তাড়াতাড়ি চলে।
হ্যাঁ,
তা চলো না দুই ভাই বসে এই পৃথিবীর আর নিজেদের সমস্ত দুঃখ নিয়ে একটু অভিযোগ করি।
আমার যা অভিযোগ সবই নিজের প্রতি, কারণ নিজের দোষগুলোই আমি সবচেয়ে ভালো জানি।
সবচেয়ে বড় দোষ তো তোমার প্রেমে পড়া।
ওয়েল, তোমার শ্রেষ্ঠ গুণের বিনিময়েও আমি এই দোষটা ছাড়তে পারবো না। এবার এসো তো বাপু, তোমাকে আর সহ্য হচ্ছে না।
ওয়েল, একজন ভাঁড়ের সন্ধানে বেরিয়েই আমি তোমার দেখা পেলাম, কাজে তোমার ভাঁড়াও দেখে আমি আর অবাক হচ্ছি না।
ও সে নদীতে ডুবে গেছে, যাও না নদীর ধারে গিয়ে জলের ভেতর তাকাও, দেখতে পাবে।
আরে ওভাবে তাকালে তো আমি নিজেকেই দেখতে পাবো।
সেই জন্যই তো।
তোমার সঙ্গে আর একটুও সময় নষ্ট করব না। বিদায় প্রেম কুমার।
যাও, বিদায় হয়ে উদ্ধার করো আমায় বিষণ্ণতার দাস।
জেক্স চলে গেলে রোজালিন্ড সিলিয়াকে চুপি চুপি বলল,
দাঁড়াও একটা কাজ করি, আমার এই পুরুষের বেশে গিয়ে ওর সঙ্গে তর্ক জুড়ে দিই, বেশ মজা হবে।
এই যে ফরেস্টার, শুনতে পাচ্ছ?
দিব্যি, কি দরকার বলো?
এখন কটা বাজছে?
জিজ্ঞেস করো এখন দিনের কোন সময়। জঙ্গলে কি আর ঘড়ি আছে যে ঘন্টায় ঘন্টায় সময় দেখব?
তবে তো জঙ্গলে কোনো প্রেমিকও নেই বলতে হয়, থাকলে সেই ঘড়ির কাজটা করতে পারত। আসলে প্রেমিকরা প্রতিটা মিনিট দীর্ঘশ্বাস ফেলে আর প্রতিটা ঘন্টা হাহাকার করে অলস সময়ের চলন চিহ্নিত করে।
সময়ের চলনকে অলস না বলে ব্যস্ত বললেও তো একই হয় নয় কি?
না স্যার, একেবারেই না। বিভিন্ন মানুষের জন্য সময় বিভিন্ন গতিতে চলে। কারোর জন্য সে হেলে দুলে হাঁটে, কারোর জন্য খুব কষ্ট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, আবার কারোর জন্য দৌড়য়, আবার কারোর কারোর জন্য লাফিয়ে চলতে পারে।
তাই বুঝি? তা খুঁড়িয়ে হাঁটে কার জন্য?
ওই যে তরুণীর বিবাহ স্থির হওয়ার মুহূর্ত থেকে বিবাহ সম্পন্ন হওয়ার দিন পর্যন্ত সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ঘড়ির হিসেবে হয়তো দুটি ঘটনার ব্যবধান মাত্র 7 দিন, কিন্তু মেয়েটির জন্য সেটা মনে হয় যেন 7 বছর।
আচ্ছা, আর হেলে দুলে আরামে চলে কার জন্য?
যে যাজক ল্যাটিন জানে না বা যে ধনীর পাত্নী প্রথমজন রাত জেগে বই পড়তে পারে না, তাই যা হয় তার ঘুম আসে সহজে। দ্বিতীয় জনের স্বাস্থ্য ভালো হওয়ায় তার অর্থ দিয়ে জীবনকে সত্যি সত্যি উপভোগ করতে পারে। প্রথমজন তীব্র ক্লান্তিকর অনুশীলনের ভার থেকে মুক্ত, আর দ্বিতীয় জন অভাবের ভার থেকে।
তাহলে লাফিয়ে চলে কার জন্য?
ওই যে চোরের মৃত্যুদণ্ড হয়েছে, কয়েদখানা থেকে ফাঁসি কাট পর্যন্ত পথটুকু, সে যতই ধীরে ধীরে চলার চেষ্টা করুক তার মনে হয় বড্ড তাড়াতাড়ি পৌঁছে গেলাম।
ঠিক তো, আর সময় থেমে থাকে কখন?
উকিলরা যখন ছুটিতে যায় তখন, কারণ তারা ছুটির পুরো সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। সময় কিভাবে চলছে, আদৌ চলছে কিনা, সেই হুঁশ তাদের তখন থাকে না।
বাহ, তুমি কোথায় থাকো হে সুন্দর ছেলে?
এই তো এই জঙ্গলের বাইরেই, আমার বোন ভেড়া চড়ায়, ওর সঙ্গেই থাকি। তোমাদের এই জঙ্গলকে যদি একটা গাউন বলা যায়, তবে ধরে নাও আমাদের বাস তার বর্ডারে।
তোমার জন্ম কি এখানেই?
হ্যাঁ, খরগোশ যেমন যেখানে জন্মায় সারা জীবন সেখানেই থাকে।
তোমার কথাবার্তা শুনে কিন্তু মনে হয় না তুমি এই নির্জন গ্রাম দেশের মানুষ।
হ্যাঁ, অনেকেই আমাকে এই কথা বলেছে। আসলে আমার এক ধর্মপ্রাণ কাকা আমায় ভদ্র সমাজের আদব কায়দা কথাবার্তা ইত্যাদি শিখিয়েছিলেন। তিনি শহরে বড় হয়েছিলেন তো। হ্যাঁ, প্রেমের বিষয় ওর বিশেষ অভিজ্ঞতা ছিল, কারণ শহরে উনি একবার প্রেমে পড়েছিলেন। তারপর যখন সেখান থেকে ফিরলেন, সারাক্ষণ শুধু প্রেম ভালোবাসার মুন্ডুপাত করতেন। সে এক গল্প, বুঝলে? কি হয়েছিল কে জানে, আমি অত জানি না। ভাগ্যিস আমি মেয়ে নই, না হলে ওই জাতের সব আদিক্ষেতা ন্যাকামি আমার মধ্যেও থাকত।
আচ্ছা, তোমার কাকা কি বলতেন, মানে নারী জাতির প্রধান গলতগুলো কি?
আহা, প্রধান অপ্রধান বলে কিছু নেই, সবই সমান। কোনো একটা গলত দেখে যদি আঁতকে ওঠো, সঙ্গে সঙ্গে দেখবে আরো একটি হাজির হয়েছে, সেটিও একই রকম সাংঘাতিক।
ও, আমায় একটু উদাহরণ দিয়ে বোঝাও না।
না 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 না, আমার ওষুধ আমি কেবল রোগীকেই দিই, যাকে তাকে দিয়ে বেড়াই না। যেমন ধরো, এই জঙ্গলে একজন উন্মাদ রয়েছে, ঘুরে ঘুরে খালি গাছের গুঁড়িতে জনৈকা রোজালিন্ডের নাম লিখে বেড়াচ্ছে। আর কবিতা, রে বাবা, সেগুলো তো একেবারে বাঁধিয়ে রাখার মতো বস্তু।
কেন, কবিতাগুলো বুঝি ভালো নয়?
দেখো, ভালো খারাপ তো আপেক্ষিক, তবে এইটুকু বলতে পারি যার জন্য লিখেছে, সেই রোজালিন্ডের ঘটে একটুও বুদ্ধি থাকলে সে কবির প্রেমে তো পড়বেই না, বরং প্রাণ নিয়ে উল্টো দিকে পালাবে।
আচ্ছা,
তা যা বলছিলাম, এই ছেলেটি প্রেমে পড়ে একেবারে বোধ বুদ্ধি সমস্ত হারিয়েছে। এর বরং আমার ওষুধে কিছু উপকার হতো, কিন্তু সে যে কে তাই তো আমি জানি না।
তুমি যার কথা বলছো আমি সেই নির্বোধ। এবার অন্তত আমার রোগ সারানোর ব্যবস্থা করো।
ও, তুমি সে? কিন্তু মিলছে না তো।
কি মিলছে না?
আমার কাকা প্রেম রোগের যে লক্ষণগুলোর কথা বলেছিলেন, সেগুলোর একটিও তো তোমার মধ্যে না, দেখতে পাচ্ছি না।
বটে, তা কি কি লক্ষণের কথা বলেছেন শুনি।
রোগাটে, এই শুকনো মুখ, ঘুমহীন, কোটরে বসা চোখ, খিটখিটে মেজাজ, অনেকদিনের না কাটা দাড়ি, এসবের কিছুই তো তোমার মধ্যে নেই। অবশ্য দাড়ির ব্যাপারটা তোমার ক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে, তোমার গালে তুমি এমনিও তেমন দাড়ি গজায় না।
সেটা কি খুব খারাপ, মানে ও কি পছন্দ হবে না?
তাছাড়া তোমার মোজা পা থেকে খুলে আসছে না, মাথায় হ্যাট, হ্যাঁ ঠিকঠাক আছে, জামার বোতাম সুন্দর করে লাগানো, জুতোর ফিতেও বেশ পরিপাটি করে বাঁধা। তোমায় দেখে তো মনে হয় না বাপু যে প্রেমের ব্যথায় তোমার ঘুম উড়ে গেছে, বরং এমন ধোপ দুরস্ত সাজ পোশাক দেখে সন্দেহ হয় তুমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসো।
তুমি তো অনেক জানো হে ছোকরা, তা আমি যে সত্যিই প্রেমে পাগল হয়েছি তা তোমাকে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে শুনি।
আমাকে আমাকে বিশ্বাস করিয়ে কি হবে, যার প্রেমে পড়েছ তাকে করালেই চলবে, সে বিশ্বাস করবেও, যদিও নিজের কাছে হয়তো স্বীকার করবে না। মেয়েরা বিভিন্ন উপায়ে নিজেদের মনের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে, এটাও তার মধ্যে অন্যতম। কিন্তু সত্যি করে বলো তো, তুমি গাছে গাছে রোজালিন্ডের জন্য কবিতা ঝুলিয়ে বেড়াচ্ছ?
রোজালিন্ডের নরম হাতের দিব্যি দিয়ে তোমায় বলছি বন্ধু, আমি সেই হতভাগ্য।
সত্যি তুমি ওকে এতটা ভালোবাসো যতটা কবিতায় লিখেছ?
না 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 না, তার চেয়ে অনেক বেশি, অনেক, এত বেশি যে কোনো ছন্দে বা যুক্তিতে তাকে বাঁধা যায় না।
দেখো, প্রেম বিষয়টা আদতে এক ধরনের এই পাগলামি। আমার তো মনে হয় পাগলের মতো প্রেমিকদেরও উপযুক্ত ঠিকানা হচ্ছে ওই পাগলা কারণ। একমাত্র যে কারণে তাদেরকে সেখানে ভর্তি করে চিকিৎসা করা যায় না, তাহলে সেটা এমনই সাধারণ একটা ব্যারাম যে হয়তো পাগলাগারদের নার্সরাও এতে আক্রান্ত। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এই রোগ নিরাময়ের উপায় জানি।
তুমি এর আগেও কাউকে সারিয়েছো বুঝি?
নিশ্চয়ই, একজনকেই। যদিও কিভাবে সারালাম বলতো?
কিভাবে কিভাবে?
আমি তাকে বললাম আমাকেই তার প্রেমিকা মনে করতে। সে যখন রোজ আমায় মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে মুগ্ধ করার চেষ্টা করত, তখন আমিও নানা রকম নাটক করতাম। ঠিক যেমন ভাবে মেয়েদের মেজাজ ক্ষণে ক্ষণে পাল্টে যায়, ঠিক সেরকম এই কখনো এই ধরো ঘ্যান ঘ্যান করি, কখনো কাঁদি, কখনো কোমর বেঁধে ঝগড়া করি, কখনো বলি তোমায় ছাড়া বাঁচবো না, আবার কখনো বলি দূর হাপুরার মুখ, জীবনটা একেবারে জ্বালিয়ে দিলি, কখনো তাকে জড়িয়ে কত স্বপ্নের জাল বুনি, আবার পরদিনই এমন ভাব করি যেন চিনি না। এই ওষুধ কিছুদিন চলতে না চলতে সেই প্রেমিক মহাশয়ের মন থেকে প্রেম পালিয়ে গিয়ে এলো রাগ। সমস্ত পৃথিবীর ওপর তার বিতৃষ্ণা জন্মাল, সেই বিতৃষ্ণা ক্রমে পরিণত হলো বৈরাগ্যে, আর এখন সে কে জানে কোন পাহাড়ের এক আশ্রমে গিয়ে মুখ লুকিয়ে বসে আছে হয়তো। মোদ্দা কথা হলো, তার রোগ আমি সারিয়ে দিয়েছি, এইভাবেই তোমাকে সুস্থ করে তুলব, যাতে তোমার মনে আর এক বিন্দু প্রেম পড়ে থাকতে না পারে। প্রেম অতি বিষম বস্তু।
না থাক, আমি আর সুস্থ হতে চাই না।
প্রথম প্রথম অমন সবারই মনে হয়, আমায় একটিবার ভরসা করেই দেখো না, এবার থেকে তুমি আমায় রোজ্যালিন্ড বলে ডাকবে, আর প্রতিদিন আমার বাড়ির সামনে এসে চেষ্টা করবে যাতে আমি তোমার প্রেমে পড়ি।
তুমি যাই করো না কেন, আমার মন থেকে ভালোবাসা তাড়াতে পারবে না, এইটুকু বিশ্বাস নিজের ভালোবাসার প্রতি আমার আছে।
তা বেশ তো, তোমার যখন ভয় নেই পরীক্ষাটা করে দেখতে ক্ষতি কি?
ঠিক আছে, তাই হবে। ভালোই হয়েছে, রোজ্যালিন্ডের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে সেটা একটু ঝালিয়ে নিতে পারবো। তা তুমি কোথায় থাকো ভায়া?
এসো দেখিয়ে দিচ্ছি। আর ভায়া নয়, রোজ্যালিন্ড।
আমায় রোজ্যালিন্ড বলে ডাকো।
হ্যাঁ
অরল্যান্ডো।
এইভাবে দুই প্রেমিক হৃদয়ের মধ্যে শুরু হল এক আশ্চর্য পূর্ব রাগ পর্ব। যদিও সেটা দুজনের মধ্যে একজনই শুধু জানে, কারণ অন্যজনের কাছে এ তার বিরহী প্রাণের নিষ্ফল দীর্ঘশ্বাস। আসল জিনিসের অভাবে সে কেবল মোহরাই দিয়ে যাচ্ছে, কাজেই একদিন সেই মোহরা দিতে না গেলে যে কি হবে সেটা তার জানার কথা নয়। কিন্তু সিলিয়া বোনের কাতর অবস্থা স্পষ্টই দেখতে পেল।
ব্যাপার কি রোজ্যালিন্ড, আবার মুখ ভার কেন?
আমায় বকিও না, একটাও কথা বলতে গেলে আমি কেঁদে ফেলব।
কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, তবে গায়ে যে পুরুষের পোশাক পরে আছো সেটা খেয়াল রেখো। শুনেছি পুরুষ মানুষরা কাঁদে না।
কিন্তু আমার কি কাঁদার যথেষ্ট কারণ নেই?
বললাম তো, ইচ্ছে হলে কাঁদো, কিন্তু কারণটা আমায় বলবে কি?
ও যখন আসবেই না, তাহলে কেন আমায় কাল কথা দিল যে আজ সকালে আসবে?
তাই নাকি? আচ্ছা মিথ্যেবাদী তো।
সিলিয়া, তোমার তাই মনে হয়?
অবশ্যই, সত্যি বলতে কি, ওর ভেতরে খুব একটা সার আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ছেলেটা চোর ছিনতাইবাজ হয়তো নয়, এমনিতে ভালো, কিন্তু নিখাদ প্রেমে যে সত্যের আলো আছে তা কি ওর মধ্যে দেখা যায়? আমি তো দেখিনি।
হ্যাঁ, তাহলে তুমি কি বলছো, ওর ভালোবাসা সত্যি নয়?
সত্যি সত্যি প্রেমে পড়ে থাকলে হয়তো সত্যি হতো, কিন্তু ও প্রেমে পড়েনি।
কিন্তু ও যে অতবার শপথ করে বলেছিল।
বলেছিল, এখন বলছে কি সেটা তো আগে দেখতে হবে। তাছাড়া প্রেমিকের প্রতিশ্রুতি আমার একটা বিশ্বাসযোগ্য ব্যাপার হলো। মিথ্যে কথা সত্যি করে বলতে ওদের মতো ভালো আর কে পারে? ও তুমি জানো অরল্যান্ডো এখন জঙ্গলে তোমার বাবার সঙ্গেই থাকছে?
হ্যাঁ জানি, বাবার সঙ্গে গতকালই আমার দেখা হয়েছিল, অনেকক্ষণ কথা হলো জানো। জিজ্ঞেস করছিলেন আমার বাবা মা কারা, আমি বললাম তারা আপনারই মতো। উনি খুব খানিকক্ষণ হাসলেন, তারপর আমায় বিদায় দিলেন।
যাই হোক, কিন্তু বাবাকে এখন ছাড়ো, অরল্যান্ডোকে নিয়ে কথা হচ্ছিল তো।
তাহলে শোনো, তোমার অরল্যান্ডো বিশাল বীর পুরুষ। সে সাহসী কবিতা লেখে, সাহসী কথাবার্তা বলে, সাহসী প্রতিশ্রুতি দেয়, তারপর সাহসের সঙ্গে সেই সব প্রতিশ্রুতি ভেঙেও দেয়। অর্থাৎ আদতে একটা কাপুরুষ ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু যৌবন আর মূর্খামির ধর্মই হলো সাহসী চেষ্টা করা। কাজেই ওকে আর দোষ দিয়ে কি করে বলো? দাঁড়াও, কেউ একটা আসছে। ও, করিন, এসো এসো।
ফরেস্ট অফ আর্ডেনে বিধাতার পাতা প্রেমের ফাঁদে পড়ে কেবল যে রোজালিন্ডার অরল্যান্ডোই ছটফট করছে এমন নয়, ইতিমধ্যে বিদূষক টাচস্টোনেরও অড্রি নামের এক সরলমতি রাখাল কন্যাকে মনে ধরেছে। আর এখন ছদ্মবেশী রাজকন্যাদের নতুন ভৃত্য করিন এসে খবর দিল তার নাম সিলভিয়াস। রোজালিন্ডরা যখন প্রথম করিনকে বনের মধ্যে দেখে, তখন এই যুবকই বৃদ্ধ করিনকে প্রেমের মহিমা বোঝাচ্ছিল। অরল্যান্ডোর যেমন রোজালিন্ড, তেমনি সিলভিয়াসের আরাধ্যা দেবী হলেন ফিবি। কিন্তু এই দেবী তাঁর ভক্তের প্রতি বড়ই নিষ্ঠুর। করিন গ্যানিমিড বেশি রোজালিন্ডকে বলল,
মাই লর্ড, ওরা এই কাছেই কথা বলছে, সে এক ভারী মজার ব্যাপার, আপনারা আপনারা দেখবেন না কি?
নিশ্চয়ই, এক প্রেমের দর্শনে অন্য প্রেম আরো পুষ্ট হয়। করিন, তুমি আমাদের নিয়ে চলো, তাদের এই পালায় আমিও একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করতে চাই।
সেই মতো তিনজন যথাস্থানে পৌঁছে একটু দূরে দাঁড়িয়ে দেখল সিলভিয়াস অনুনয়ের সুরে বলছে,
ও ফিবি, সুইট ফিবি, দেখো আর আমায় এত অবজ্ঞা করো না, তুমি যদি আমায় ভালো নাই বাসো তাহলে তাই বলে দাও, কিন্তু দয়া করে এত খারাপ ব্যবহার করো না। দেখো, মৃত্যু দেখে দেখে যার হৃদয়ে পাথর হয়ে গেছে, সেই জল্লাদ অপরাধীর ঘাড়ে কুঠার নামিয়ে আনার আগে না একবার বলে ক্ষমা করো। তুমি কি জল্লাদের চেয়েও নিষ্ঠুর হতে পারো ফিবি?
শোনো, তোমার জল্লাদ হওয়ার ইচ্ছে আমার নেই একদম। তোমায় আঘাত দিতে চাই না বলেই তোমাকে এড়িয়ে চলেছি। তুমিই তো বলেছ আমার চোখে তুমি নাকি নিজের সর্বনাশ দেখেছ। না বাবা, আমার কারো সর্বনাশ করে কাজ নেই। আমি যাই, তুমিও এখন এসো, কেমন?
আরে, কোনোদিন প্রেমে পড়লে তুমি বুঝবে এই বিশেষ ধরনের সর্বনাশের মাহাত্মটা কি ফিবি।
নিশ্চয়ই, কিন্তু এখনো তো করিনি, ততদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। যদি সত্যি তেমন দিন আমার জীবনে আসে তখন না হয় আমায় নিয়ে ঠাট্টা করো, কিন্তু খবরদার করুণা করবে না, কারণ আমিও তোমায় করুণা করছি না।
মানে?
রোজালিন্ড আড়াল থেকে এই কথোপকথন শুনতে শুনতে স্থির করল এইবার তার মঞ্চে প্রবেশের সময় হয়েছে। সে একটু এগিয়ে গিয়ে পুরুষের কণ্ঠে বলল,
এই মেয়ে, তোমার এত অহংকার কিসের? নিজেকে কি স্বর্গের কোনো দেবীর কন্যা বলে মনে করো যে এই অসহায় ভালো ছেলেটিকে এইভাবে অপমান করে চলেছ? শুধু কাটছই না, কাটাখাই নুনের ছিটেও দিচ্ছ। তোমায় দেখতেও তো এমন কিছু ভালো নয়, তাহলে এত দিমাগ কিসের? হ্যাঁ, এক মিনিট, এটা কি হচ্ছে? আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন ফিবি?
এমনি, তুমি বলে যাও।
ও বাবা, তুমি কি আমাকেও তোমার প্রেমের ফাঁদে ফেলতে চাও নাকি? অহংকারী নারী, ভুলেও সেসব আশা করো না। তোমার কালো ভ্রু, রেশমি কালো চুল, কালো মুক্তোর মতো দুই চোখের মণি বা হলদে ফর্সা গায়ের রং কোনো কিছুই আমাকে আকৃষ্ট করতে পারবে না। আর এই যে তুমি, মূর্খ রাখাল,
আমায় বলছো?
হ্যাঁ হ্যাঁ, তোমাকে। কেন এই মেয়েটির পেছন পেছন ঘুরছো? হ্যাঁ, কেন এর জন্য তোমার মূল্যবান সময় আর চোখের জল নষ্ট করছো? এর চেয়ে তুমি হাজার গুণ ভালো। এই তোমার মতো আহম্মকেরা এমন আজে বাজে বিয়ে করে বলেই পৃথিবীতে এত সব বিটকেল বাচ্চা কাচ্চা ফিলফিল করে বেড়াচ্ছে। এটা বোঝো না যে এই মেয়েকে আয়নায় যতটা সুন্দর দেখায় তার চেয়ে ঢের বেশি সুন্দর লাগে তোমার চোখে। কি, এই যে মিস্ট্রেস, হাঁটু মুড়ে বসে হাত জোর করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এই ভালো ছেলেটিকে তোমার জীবনে পাঠানোর জন্য। তুমি কি ভেবেছো, হ্যাঁ, এর চেয়ে ভালো কেউ কোনোদিন তোমায় পছন্দ করবে?
নিজের ভালো চাও তো এক্ষুনি এর প্রেমের প্রস্তাব গ্রহণ করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।
সুইট বয়, এই লোকটির ঝুড়ি ঝুড়ি প্রশংসা আমি এক মিনিটও শুনতে পারি না, কিন্তু তোমার এই তিরস্কার সারা বছর ধরে শুনতে ইচ্ছে করছে।
সিলভিয়াস, তুমি এই মেয়েটির বেয়ারাপনার প্রেমে পড়েছ? আমার এ মনে হচ্ছে আমার বদমেজাজের প্রেমে পড়েছে। বেশ, তাহলে যখনই ও আমার সঙ্গে দুর্ব্যবহার করবে আমি ওকে আচ্ছা করে বকে দেব, কেমন? উফ, এই মেয়েটা যে কি দেখছে তখন থেকে! এই, ওভাবে তাকাচ্ছ কেন আমার দিকে?
ভয় নেই, আমি কামড়াব না।
এই এই, আমি বলে রাখছি আমার প্রেমে পড়ো না কিন্তু, খবরটা। এই এই, দূরে যাও। মদের নেশায় পুরুষ মানুষ যে প্রতিশ্রুতি দেয় আমি তার চেয়েও বড় মিথ্যে। আর তাছাড়া আমার তোমাকে ভালোও লাগেনি। আচ্ছা বন্ধুগণ, আমি তাহলে এবার আসি আমার বাড়ি জঙ্গলের ধারে ওই অলিভ বাগানের মধ্যে। এলিয়ানা মাই সিস্টার, চলো চলো আমরা বাড়ির দিকে যাই, দেখি আমাদের ভেড়াগুলো আবার কি করছে।
রোজালিন্ড যেন কোনো মতে পালিয়ে বাঁচল, কিন্তু গণ্ডগোল যা হওয়ার তা ততক্ষণে হয়ে গিয়েছে। ফিবি একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
এই যে হাঁদারাম, এখন বোধহয় বুঝতে পারছি তুমি তখন কি বলতে চেয়েছিলে।
কি কি বলতে চেয়েছিলাম যেন?
ওই যে প্রথম দেখায় প্রেম না হলে সে প্রেমই নয়।
ও সুইট ফিবি,
বলো কিছু বললে সিলভিয়াস?
দয়া করো, আমাকে দয়া করো তুমি।
এমন করে বলো না, আমার সত্যি তোমার জন্য দুঃখ হচ্ছে।
সত্যি যদি দুঃখ হয় তাহলে তাহলে আমায় ঠিক করে দিচ্ছ না কেন? দয়া করো, দয়া করে আমাকে সারিয়ে দাও, আমায় ভালোবাসো বেবি, প্লিজ। তাহলে তো তোমার দুঃখ আর আমার কষ্ট দুই শেষ হয়ে যায়, তাই না? বলো।
আমি তোমার বন্ধু হতে পারি, সেটা কি যথেষ্ট নয়?
না নয়, আমি তোমাকে চাই, সব রকম ভাবে চাই।
এটা কিন্তু লোভের কথা হয়ে যাচ্ছে। দেখো সিলভিয়াস, তোমাকে আমি ঘৃণা করতাম, এখন আর আমি সেটা করছি না। তাছাড়া প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার বেশ জ্ঞান আছে মনে হচ্ছে, সেটাও আমার কাজে লাগবে, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার কাছে আশা করো না।
আমার অবস্থা এতটাই খারাপ যে তুমি তোমার বন্ধুত্বের একটুখানি উচ্ছিষ্ট যদি ছুঁড়ে দাও তাই আমার জন্য অনেক। জানো, মাঝে মধ্যে এক মুহূর্তের জন্য যদি আমার দিকে তাকিয়ে হাসো তাতেই আমার প্রাণটা বেঁচে যায় ফিবি।
আচ্ছা তাহলে বলো, যে ছেলেটা এতক্ষণ ধরে আমায় এত কথা শুনিয়ে গেল সে কে? তোমার বন্ধু বুঝি?
বন্ধু ঠিক নয়, ওই কয়েকবার দেখা হয়েছে আর কি, এখানে নতুন এসেছে।
আমি ওর ব্যাপারে জানতে চাইছি বলে আবার ভেবো না যে আমি ওর প্রেমে পড়েছি।
আরে না না,
ছেলেটা অত্যন্ত অসভ্য, বিরক্তিকর, কিন্তু বেশ ভালো কথা বলে। যাকে কথা দিয়ে কি হবে, যদিও কথার মালিক সুন্দর হলে কথাও সুন্দর লাগে বই কি। ছেলেটিকে বেশ সুন্দর দেখতে,
কিন্তু অতটাও নয়, ভীষণ উদ্ধত,
কিন্তু উদ্ধতকে মানায়, মনে হয় বয়স আরেকটু বাড়লে নিশ্চয়ই পুরুষের মতো পুরুষ হয়ে উঠবে। সবচেয়ে মজার ব্যাপার হলো ওর গায়ের রং, মুখেও যতই আমায় অপমান করুক সুন্দর মুখটা কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে গিয়ে আমার ঘায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। ছেলেটা লম্বা,
কিন্তু খুব লম্বা নয়,
পা দুটো তো তেমন পুরুষালী মনে হলো না,
কিন্তু ও ঠিক আছে।
আর ঠোঁটের লালটা গালের লালের চেয়ে একটু বেশি উজ্জ্বল, প্রাণবন্ত। সিলভিয়াস, সিলভিয়াস, আমি ওকে যত কাছ থেকে দেখলাম এত কাছ থেকে দেখে নিশ্চয়ই অনেক মেয়ে ওর প্রেমে পড়েছে,
আমি কিন্তু পড়িনি।
তাই বলে ঘৃণাও করি না জানো। যদিও ওকে ভালোবাসার চেয়ে ঘৃণা করার কারণই আমার বেশি। আচ্ছা,
কেন আমায় এতগুলো খারাপ খারাপ কথা বললো বলো তো? আমি যে পাল্টা কিছু বলতে পারলাম না, এতেই আমার অবাক লাগছে।
যাকে যাকে ঠিক আছে,
পাল্টা উত্তরও এখনই পাবে। শোনো না সিলভিয়াস, আমি ওকে দারুণ অপমান করে একটা চিঠি লিখছি,
তুমি একটু পৌঁছে দাও। আমার জন্য এটুকু করবে তো সিলভিয়াস?
হ্যাঁ, সব করব। তুমি দাও, আমি পৌঁছে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না।
বেশ।
অলেন্ড্রো কিন্তু জ্ঞানিনীর রূপী রোজালিন্ডের সঙ্গে সাক্ষাতের কথা মোটেই ভোলেনি। কিছুটা দেরিতে হলেও সে তাদের কুটিরের সামনে এসে ঠিকই উপস্থিত হল। তারপর শুরু হল এক বিচিত্র রঙ্গ। একদিকে অলেন্ড্রো ভাবছে যে জ্ঞানিনীর নামের এই যুবকটি রোজালিন্ডের ভূমিকায় অভিনয় করছে, অন্যদিকে জ্ঞানিনীর নিজেই রোজালিন্ডের অভিনীত একটি চরিত্র, যাকে নাকি আবার রোজালিন্ডের মতো করে কথা বলতে হবে। তাহলে তালে গোলে বিষয়টা দাঁড়ালো এই যে রোজালিন্ড এক দ্বিস্তরী মুখোশের আড়াল থেকে নিজেই তার প্রিয়ের সঙ্গে প্রাণের খেলায় নেমে পড়ল।
এই এই যে ভাই জ্ঞানিমিড, আমি এসে গেছি।
একে প্রেমিকাকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছ, তার উপর আবার ভাই।
ও হ্যাঁ, তাই তো। ইয়া মাই বিউটিফুল রোজালিন্ড, তোমার কাছে আসতে আমার এক ঘন্টা দেরি হয়ে গেল, তুমি রাগ করো না।
যে পুরুষ তার প্রেমিকার কাছে আসতে এক মুহূর্তের সহস্র ভাগের এক ভাগও দেরি করে, সে কি আর সত্যি সত্যি মেয়েটিকে ভালোবাসে? হয়তো পছন্দ করে, কিন্তু ভালোবাসে না। না, তুমি আজ বাড়ি যাও বুঝলে, আর তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না।
রোজালিন্ড, প্রাণেশ্বরী, অধমকে একটিবার ক্ষমা করে দাও প্রিয়ে।
যাও, প্রথম দিন বলে ছেড়ে দিলাম, তবে আর যদি কখনো দেরি করো সেদিনই আমাদের সম্পর্কের ইতি, সেটাও জেনে রেখো।
আচ্ছা আচ্ছা, তাই হবে।
কি হলো?
কি হবে?
বোকার মতো বসে আছো কেন, কিছু বলো।
কি মুশকিল, কি বলি বলো তো।
না, তোমার দ্বারা আর হলো না, এইভাবে প্রেম করবে? বলো, কিছু তো একটা বলো, আমায় খুশি করার চেষ্টা করো। এখন আমার মেজাজ বেশ ভালো, অতএব এখন যা চাইবে তাই পাবে। আচ্ছা, আমি যদি সত্যি তোমার প্রাণেশ্বরী রোজালিন্ড হতাম, তাহলে তাকে এখন কি বলতে? কবিতায় তো প্রশংসার বন্যা বইয়ে দিয়েছ, সামনে পেলে বুঝি এমন ভ্যাবলার মতো বসে থাকতে?
সামনে পেলে কি আর সময় নষ্ট করতাম? আগে জড়িয়ে ধরে বেশ করে চুমু খেতাম, তারপর বাকি কথা।
আগে কথা পরে চুমু, মনে রাখবে, কথা বলতে বলতে আর কথা খুঁজে না পেলে তখন চুমু খাবে। ভালো বক্তার কথা ফুরোলে নোটে গাছটি মুড়োয়, আর প্রেমিক প্রেমিকার কথা ফুরোলে ঠোঁটে ঠোঁট বুলোয়, বুঝলে?
এই, ও যদি আমাকে চুমু খেতে না দেয়?
তাহলে বুঝবে নির্ঘাত চাইছে তুমি ওর পা ধরে ভিক্ষা করো। মেয়ে মানুষ বড় দুষ্টু কিনা, তুমিও দেখিয়ে দেবে যে তুমি মোটেই ফেলনা নও, কোন রকম জোড়াজুড়ি বা পিড়াপিড়ির ধার দিয়ে যাবে না, বুঝলে? তাহলে এরা পেয়ে বসে।
তাহলে কি করব?
কি আবার গল্প করবে, কপুত কপুতিদের বকম বকম এমনিও অত সহজে শেষ হয় না। তুমি একবার শুরু করেই দেখো না, একে অপরকে বোঝার চেষ্টা করো। তোমার মনে তার জন্য যা আছে, তার মনেও যদি তোমার জন্য তাই থাকে, তাহলে দেখবে তোমায় ছলে বলে কৌশলে কিছু আদায় করার চেষ্টাই করতে হবে না, সে নিজে থেকেই এসে ধরা দেবে। সত্যিকারের বীর পুরুষ এমন ভাবেই জয় করে।
এই এটা কিন্তু তুমি ঠিক বলেছ, কেউ যদি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে থাকে তাহলে তার কথা ফুরবে কি করে? মনে হবে আরও বলি আরও বলি, বুকের ভেতর যত কথা আছে, হাসির কথা, দুঃখের কথা, রাগের কথা, ভালোবাসার কথা, সব 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 বলে ফেলি।
হ্যাঁ, আমি তোমার ভালোবাসার মানুষ হলে তোমার কিন্তু সহজেই কথা ফুরিয়ে যেত।
কেন কেন?
কারণ আমায় মিথ্যে প্রশংসায় ভোলানো অত সহজ নয়, আর যদি ভুলে যাই তাহলে বুঝতে হবে আমার বুদ্ধি নাশ হয়েছে।
মিথ্যে প্রশংসা কেন হতে যাবে?
আমার রোজালিন্ডের প্রশংসা করার জন্য মিথ্যের আশ্রয় নেওয়ার কোনো দরকারই নেই।
ও সব জানি না, মোদ্দা কথা হলো আমি রোজালিন্ড হলে তোমায় মোটেই পাত্তা দিতাম না।
যাক, তাহলে তোমার সৌভাগ্য যে তুমি রোজালিন্ড নও।
তাই ভালো করে ভেবে বলো, আমি কি তোমার রোজালিন্ড নই?
বুঝেছি, তুমি আমাদের অভিনয়ের কথা বলছো। সত্যি বলতে কি, এইটুকু সময়ের জন্য তোমাকে রোজালিন্ড ভাবতে আমার ভালো লাগে। এই ছুতোয় অন্তত ওর সঙ্গে দুটো প্রাণের কথা বলার স্বাদ কিছুটা হলেও মেটাতে পারি।
আহারে, কিন্তু রোজালিন্ডের হয়ে আমি বলছি, আমি তোমায় চাই না।
তাহলে আমার হয়ে আমি বলছি, তোমায় ছাড়া আমি বাঁচব না।
প্রেমের জন্য মরতে হলে নিজের প্রাণটি খুইয়ে বসো না। তোমার হয়ে সেই কাজটা করার অন্য লোক ভাড়া করো। বাইবেলে বলে এই পৃথিবী নাকি 6000 বছর পুরনো। আমি তোমায় বলছি, এই 6000 বছরে একজন মানুষও সত্যি সত্যি প্রেমের জন্য মরেনি। পুরাণের বিখ্যাত প্রেমিকদের কথাই ধরো না, যেমন ট্রয়ের রাজকুমার ট্রলস, রাজা প্রায়ম ও রানী হেকিউবার কনিষ্ঠ পুত্র, পুরোহিত ক্যালকাসের কন্যা ক্রিসাইডার সঙ্গে তার প্রেম হল, দুজনে শপথ নিল যে তাদের ভালোবাসা অমর। কিন্তু ক্রিসাইডাকে গ্রিকরা বন্দী করলে সে গ্রিক বীর ডায়মেডিসের সঙ্গে প্রেম করা শুরু করল। ট্রলস খুব দুঃখ পেল ঠিকই, কিন্তু সেই দুঃখে কি হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছিল? না তো, সে মরেছে যুদ্ধের ময়দানে, মাথায় গ্রিকদের মুগুর খেয়ে। আচ্ছা, আরেকটা মজার গল্প শোনো। তুমি হিরো আর লিয়েন্ডারের কাহিনী জানো?
শুনেছি, হয়তো মনে নেই, তুমি বলো না।
হিরো ছিল সৌন্দর্য ও কামের দেবী অ্যাফ্রোদিতের একজন পুরোহিত। সে প্রতিজ্ঞা করেছিল আমৃত্যু কুমারী হয়ে থাকবে। কি হাস্যকর! আচ্ছা যাই হোক, কোনো এক উৎসবে লিয়েন্ডার নামের এক গ্রিক বীরের সঙ্গে তার দেখা হয় এবং যথারীতি প্রথম দর্শনেই দুজন দুজনের প্রেমে পড়ে যায়। কিন্তু দুজন থাকত সমুদ্রের এক খাঁড়ির দুই পারে। কথিত আছে, গ্রীষ্মের রাতে হিরো এপারে তার টাওয়ারের জানলায় মশাল জ্বালত, আর সেই আলো দেখে ওপার থেকে লিয়েন্ডার সাগর সাঁতরে তার কাছে চলে যেত। এবার একজন চিরকুমারীর ঘরে সারা রাত ধরে দুজনে শুধু গল্পই করত কিনা তা আমি জানি না, আমায় এসব জিজ্ঞেস করো না।
তারপর
একদিন ঝড়ের রাতে এইভাবে সমুদ্র পেরোতে গিয়ে লিয়েন্ডার ডুবে মরে যায়, আর তার দেহ দেখে হিরো জলে ডুবে আত্মহত্যা করে। যা, তোমার আবার কি হলো?
এ তোমার মজার গল্প? ইস, ভালোবাসলে বুঝি এমন হয়?
ধুর, ওসব কবি সাহিত্যিকদের কষ্ট গল্প না। তুমি আমার কথা শোনো, আমি বলছি কি হয়েছিল। গ্রীষ্মের রাতে প্রচন্ড গরম পড়েছিল, তাই লিয়েন্ডার নেমেছিল সমুদ্রে সাঁতার কাটতে। অনেকক্ষণ সাঁতরাতে সাঁতরাতে বোধ হয় যা হয় পেশিতে টান ধরেছিল, তাই আর পাড়ে ফিরতে পারেনি, ডুবে গেছে। আর সেই সময়কার ইতিহাস বলতে তো কবি আর গায়কদের গান, তারা অমনি আবেগে উদ্বেল হয়ে লিখে দিল যে লিয়েন্ডার মরেছে প্রেমিকার কাছে যেতে গিয়ে, আর হিরো প্রেমিকের মৃত্যু সইতে না পেরে আত্মঘাতী হয়েছে। আহ, কি অমর প্রেম!
তুমি না বড্ড বিরসিক।
সে তুমি যাই বলো। আচ্ছা, তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি শিখলাম?
কি শিখলাম?
মানুষ যুগে যুগে মরেছে, তাদের দেহ পোকায় খেয়েছে, কিন্তু প্রেমের জন্য কেউ মরেনি। প্রেমের জন্য কেউ মরে না।
রোজালিন্ডো যদি তোমার মতো ভাবে, তাহলে আর কারোর কথা জানি না, আমি নিশ্চয়ই মরব।
ছাই, আচ্ছা এবার বরং আমরা আমাদের নাটকটাই আবার শুরু করি। আমি আবার তোমার ওই রোজালিন্ড হয়ে যাচ্ছি।
তুমি কিন্তু সত্যি ভালো অভিনয় করো, আগাগোড়াই তো রোজালিন্ডের গলায় কথা বলে যাচ্ছ।
তাই না? যাই হোক, আমি এখন রোজালিন্ড, আর আমার মন এখন খুব ভালো। কি চাই তোমার বলো, সেটাই পাবে।
ভালোবাসা, আমায় ভালোবাসো রোজালিন্ড।
আচ্ছা, শুক্রবার আর শনিবার করে বাসব। আর বাকি সব দিনও বাসব।
তাহলে ঠিক আছে।
হ্যাঁ, তোমাকেও বাসবো, সঙ্গে আরো 20 জনকে বাসবো।
সে আর কি?
হ্যাঁ, কারণ তুমি ভালো, তাই তো? তুমি কি সত্যি একজন ভালো মানুষ?
হ্যাঁ, আমার তো তাই মনে হয়।
তাহলে ভালো জিনিস যত বেশি হয় তত ভালো, নয় কি? দাঁড়াও, আমার বোনকে ডাকি। এই যে আলিয়ানা।
সিলিয়া তার বোনকে অলেন্দ্রর সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে একটু দূরে সরেছিল, কিন্তু সে সবই শুনেছে। এখন ডাক পেয়ে ওদের সঙ্গে এসে যোগ দিল।
বলো, আমি তো ভাবছিলাম তোমাদের কথা আজ আর শেষই হবে না। অরল্যান্ডো, তোমার হাতটা দাও দেখি। এলিয়ানা, আমরা এবার বিয়ে করব, তুমি মন্ত্র বলো।
হ্যাঁ, দয়া করে আমাদের বিয়েটা দিয়ে দাও এলিয়ানা।
বোঝো কাণ্ড, এই আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি বলতে হবে।
তুমি অরল্যান্ডো স্যার রোল্যান্ডের কনিষ্ঠ পুত্র।
আচ্ছা বাবা, ছাড়ো ছাড়ো, আমি বলছি। অরল্যান্ডো, তুমি কি রোজালিন্ডকে তোমার বৈধ বিবাহিতা স্ত্রী রূপে গ্রহণ করবে?
বিলক্ষণ।
বেশ, কিন্তু তাতে বিলম্ব কতক্ষণ?
এক মুহূর্ত না, তুমি তোমার শপথ নিলেই তুমি আমার।
তাহলে ওভাবে বললে হবে না, বলতে হবে,
রোজালিন্ড, আমি তোমাকে আমার স্ত্রী তথা অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করিলাম।
রোজালিন্ড, আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করিলাম।
যদিও আমার মনে প্রশ্ন উঠছে যে আমাকে গ্রহণ করবার কি অধিকার তোমার আছে, তবুও বলি, আমিও তোমাকে আমার স্বামী তথা অর্ধাঙ্গ হিসেবে গ্রহণ করিলাম। নাও, পুরোহিত প্রশ্ন করার আগেই আমি উত্তর দিয়ে দিলাম। নারীর ভাবনা জানবে সব সময় তার কাজের আগে আগে যায়।
সে তো সকলের ভাবনাই যায়, ভাবনার পাখা আছে কিনা?
আচ্ছা, এবার বলো, রোজালিন্ডকে অধিকার করার পর তুমি কতদিন তোমার সঙ্গে রাখবে?
অনন্তকাল এবং আরো একটি দিন।
অনন্তকালটা বাদ দিয়ে শুধু একটি দিন বললেই পারতে। মেয়েদের পানি প্রার্থনা করার সময় পুরুষের ব্যবহার এপ্রিলের মতো মনোরম, আর ওই বিয়েটা একবার হয়ে গেলেই তা হয়ে যায় ডিসেম্বরের মতো শীতল। নারী ও অবিবাহিত জীবনে সঙ্গীত মুখরিত মধুর বসন্তের প্রতিমূর্তি, কিন্তু বিয়ের পরেই তার আকাশের রং বদলে যায়। মোরগ তার মুরগির অধিকার নিয়ে যতটা হিংসুটে, আমার কিন্তু স্ত্রী হিসেবে তার চেয়েও বেশি দাবি থাকবে তোমার উপর। আমি কিন্তু সারাক্ষণ টিয়া পাখির মতো বকবক করব, নতুন জিনিস দেখলে বন মানুষের মতো মেতে উঠব, খুশি হলে বাঁদরের মতো নাচব, মন খারাপ থাকলে কারণ ছাড়া কাঁদব কিন্তু। আর সেটা প্রায় সবসময় ঘটবে তোমার মন যখন বেশ ভালো তখন। তুমি যখন ঘুমোবে আমি হায়নার মতো হেসে তোমার হাড় হিম করে দেব।
সর্বনাশ! রোজালিন্ডকে এমন করবে?
নিশ্চয়ই।
কিন্তু ও তো খুব বিচক্ষণ মেয়ে।
যে বিচক্ষণ নয় সেই পাগলামি করতে ভয় পায়। যে নারী যত জানে সে তত নির্দ্বিধায় বন্য হতে পারে। যদি কোনো মেয়ের মন দরজা এঁটে বন্ধ করে দাও, তার মন জানলা দিয়ে উড়ে যাবে। যদি জানলা বন্ধ করে দাও, তবে তালার ফাঁক খুলে পালাবে। যদি সেই ফাঁকও বুঝিয়ে দাও, তখন চিমনি বেয়ে ধোঁয়া হয়ে বেরোবে।
মেয়েটির স্বামী হয়তো সেই ধোঁয়া দেখে বলবে, মন, তুমি কোথা যাও?
না, যতক্ষণ না তোমার স্ত্রীকে প্রতিবেশীর শয্যায় আবিষ্কার করছ, ততক্ষণ ওই প্রশ্নটা তুলে রাখো।
আচ্ছা, এমন একটা কাজ মানুষ কোন মনে করে? এই অন্যায় কি অজুহাত হতে পারে?
হয়তো বলবে, প্রতিবেশীর বাড়িতে সে তোমাকেই খুঁজতে গিয়েছিল। বউয়ের মুখে জীব যতক্ষণ আছে ততক্ষণ তার কাছে সব প্রশ্নের উত্তরই তুমি পাবে। নিজের ভুলের জন্য কিভাবে স্বামীকে দোষ দিতে হয় সেটা যে জানে না, সে মেয়েই নয়, আর তার মা হওয়ারও যোগ্যতা নেই, কারণ তার সন্তান নির্ঘাত বড় হয়ে ভাঁড় হবে।
বাবা, বেশ জটিল ব্যাপার। আচ্ছা রোজালিন্ড, আমায় এবার একটু যেতে হবে, বেশি না, এই ঘন্টা দুয়েকের জন্য।
ও জালে, 2 ঘন্টা আমি তোমায় ছাড়া থাকবো কি করে?
আসলে ডিউকের সঙ্গে লাঞ্চ খেতে হবে, আমি 2টার মধ্যে আবার চলে আসছি।
যাও যাও, ছেড়ে চলে যাও আমাকে। আমি জানতাম, আমি জানতাম এমনটাই হবে। আমার সব বান্ধবীরা সাবধান করেছিল, কিন্তু তোমার ছলনায় আমি সব ভুলে গেলাম। নিশ্চয়ই এমন অনেক মেয়েকেই তুমি এমন হেলায় ফেলে দিয়েছ, আমিও তাদেরই একজন। দুটোর মধ্যে ফিরবে তো?
ফিরব গো, ফিরব মাই সুইট রোজালিন্ড।
না সত্যি, মেয়েরা এমন অনেক উল্টোপাল্টা দিব্যি দিতে বলে যেগুলোর কোনো মানেই নেই। তুমি সেসব কথা না রাখলেও কারোর কিচ্ছু যাবে আসবে না, আর তারপর পান থেকে চুন খসলেই দেখবে নাটক কাকে বলে। তাই বলছি, তুমি যদি দুপুর দুটোর পরে এক মিনিটও দেরি করো, আমি ধরে নেব তুমি প্রেমিক হিসেবে একেবারে অপদার্থ এবং রোজালিন্ডের অযোগ্য। কাজেই সাবধান।
তোমার কোনো চিন্তা নেই, তুমি সত্যি সত্যি রোজালিন্ড হলেও আমি কথা রাখতাম। এখন যাই।
বাবা, তুমি এত ভালো। ঠিক আছে, সময় কাউকে ছাড়ে না, সে ঠিকই বলে দেবে তুমি মানুষটা কেমন।
অলেন্দ্র তখনকার মতো বিদায় নিল। সে শ্রুতিসীমার আড়ালে যেতেই সিলিয়া বোনকে ধরে মারতে লাগল।
এই শয়তান মেয়ে, লজ্জা করে না? মেয়ে হয়ে মেয়েদের নামে এতগুলো বাজে কথা বলে গেলি। নিজের প্রেম জমানোর জন্য সমগ্র নারী জাতির বলি দেওয়ার কি দরকার ছিল শুনি?
সিলিয়া, লাগছে,
বেশ হয়েছে, লাগুক, আরো লাগুক। খুব তো পুরুষের ভেগ ধরা হয়েছে। ইচ্ছে করছে তোমার এই পুরুষের জামার টিনে খুলে সকলকে দেখাই কত বড় পুরুষ হয়েছ।
ও কাজিন, কাজিন, মাই সুইট কাজিন, তোমায় যদি দেখাতে পারতাম আমার ভালোবাসাটা কতটা গভীর, যেন পর্তুগালের উপসাগর।
গভীর নাকি তলাটা ফাঁকা? তাহলে তো উপর থেকে যতই প্রেম ঢালো তলা দিয়ে সব বেরিয়ে যাবে।
সব দোষ কিউপিডের, ভিনাসের অবৈধ সন্তান। কল্পনা আর খেয়ালের মিলনে যার উৎপত্তি, উন্মাদনার গর্ভ হতেই তার জন্ম। যে দুষ্টু বালক নিজে অন্ধ বলে অন্যদেরও দৃষ্টি কেড়ে নেয়,
যার মারণ বাণী আমি অন্ধ হয়েছি, সেই প্রেমের দেবতা বিচার করুন আমার ভালোবাসা গভীর কিনা। ও আলিয়ানা, আমি অরল্যান্ডোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি বরং একটু ছায়া দেখে বসি আর ওর পথে দীর্ঘশ্বাস ফেলি।
যা ইচ্ছে করো, আমি যাই ঘুমোই।
কিছুক্ষণ পরে সেই ফিবি নামের বদমেজাজি মেয়েটির পাগল প্রেমিক সিলভিয়াস এসে হাজির। সে ফিবির লেখা একখানি চিঠি নিয়ে এসেছে। ফিবি তাকে বলেছিল অভদ্র জ্ঞানী নিজের অপমানের উত্তর দেওয়ার জন্য সে তাকে চিঠিটা লিখেছে। কিন্তু কাগজটা খুলে দেখা গেল রোজালিন্ডের অভিনীত এই পুরুষ চরিত্রের রোষদৃষ্টি নাকি পত্রলেখিকার কঠোর প্রাণকে প্রেমের আগুনে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। অন্তত চিঠিতে তেমনটাই লেখা। সেই সাংঘাতিক দহনে নিরুপায় হয়ে ফিবি নিজেকে ও নিজের সদ্য আবিষ্কৃত ভালোবাসাকে জ্ঞানীমিজের হাতে সমর্পণ করতে চায়। বার্তাটি আবার এমন একজনকে দিয়ে পাঠিয়েছে যে নাকি তার প্রেমে উন্মাদ, বলিহারি বুদ্ধি। এমন অভূতপূর্ব পরিস্থিতিতে রোজালিন্ড যেমন বিস্মিত তেমনই বিরক্তও হল। সিলভিয়াসকে কিছু উপদেশ দিয়ে সবে বিদায় করেছে, এমন সময় একজন অপ্রত্যাশিত অতিথি গ্যানিমিড রূপী রোজালিন্ড ও অ্যালিয়ানা রূপী সিলিয়ার সামনে এসে দাঁড়াল।
গুড মর্নিং সুন্দরীরা।
ও মাফ করো,
সুন্দর ও সুন্দরী। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো জঙ্গলের মধ্যে কোথায় অলিভ গাছে ঘেরা একটা বাড়ি আছে? বোধহয় কোনো রাখালের বাড়ি।
উত্তরটা দিল সিলিয়া।
এখান থেকে পশ্চিম দিকে গেলে এরপর যে উপত্যকাটা পাবেন সেইটাকে ডান দিকে রেখে উইলো গাছের সারি ধরে চললেই বাড়িটা দেখতে পাবেন, কিন্তু এখন সেখানে কেউ নেই।
ও আচ্ছা, তোমাদের বয়স আর জামাকাপড় দেখে মনে হয় আমি তোমাদের চিনতে পেরেছি। শুনেছি এখানে দুই ভাই বোন থাকে, ছেলেটি কিঞ্চিত মেয়েলি এবং অতিশয় সুন্দর। চলন বলনে তাকে কোনো বাড়ন্ত কিশোরী বলে ভুল হতে পারে, আর মেয়েটিও সুন্দরী, ভাইয়ের চেয়ে বেটে, রং কিছুটা চাপা। তোমরাই তো নাকি? তার মানে আমি যে বাড়িটা খুঁজছি তোমরাই তার মালিক।
হ্যাঁ, কিন্তু কেন, তাতে আপনার কি দরকার?
অরল্যান্ডো তোমাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছে, আর এই রক্তাক্ত রুমালটা পাঠিয়েছে ওর রোজালিন্ডের জন্য। তোমার এই ভাই কি সেই ব্যক্তি?
হ্যাঁ আমি। কি ব্যাপার, অরল্যান্ডো আপনাকে দিয়ে কেন, আর রক্ত কোত্থেকে এলো?
হ্যাঁ বলছি বলছি, আসলে গল্পটা আমার জন্য একটু লজ্জার। অরল্যান্ডো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের মধ্যে পায়চারি করছিল, বোধহয় নিজের প্রেমিকার কথা ভাবছিল। এক সময় অন্যমনস্কভাবে ডান দিকে তাকিয়ে দেখল এক বিশাল ও প্রাচীন ওক গাছের ছায়ায় চুলদাড়িতে ঢাকা একজন ভিখারি শুয়ে ঘুমাচ্ছে, আর একটা সোনালী সবুজ সাপ তার ঘাড় বেয়ে মুখের দিকে যাচ্ছে। অরল্যান্ডো লোকটির ঘুম না ভাঙিয়ে সাপটাকে তুলে পাশের একটা ঝোপে ফেলে দেয়, কিন্তু সেই ঝোপের আড়ালেই তার চোখে পড়ে এক সিংহী, সম্ভবত তার সদ্যজাত শিশুদের দুধ খাইয়ে পেটে ভীষণ ক্ষুধা নিয়ে সেই ভিখারির দিকেই তাকিয়ে আছে। বোধহয় দেখছিল লোকটা মরে গেছে কিনা, সিংহ মরা জন্তু খায় না। ব্যাপার দেখে অরল্যান্ডো ভিখিরির আরেকটু কাছে গিয়ে দেখল সে তারই আপন দাদা।
ও সেই দাদা, আমরা ওর মুখে ওর দাদার গল্প শুনেছি, শুনে তো মনে হয় তার মতো অমানবিক মানুষ পৃথিবীতে আর নেই।
হ্যাঁ ঠিকই শুনেছ, আমি জানি সে কতটা অমানবিক।
আচ্ছা আচ্ছা, অরল্যান্ডোর কি হলো সেটা বলো।
সে বার দুয়েক পিছনে ফিরেও দাদাকে সিংহের মুখে রেখে চলে যেতে পারল না। আসলে সে তো তার দাদার মতো খারাপ লোক নয়, তার মনে ক্ষমা আর ভালোবাসার জায়গা প্রতিশোধ স্পৃহার থেকে অনেক বেশি। সে একাই সিংহীটার সাথে লড়াই করল আর সহজেই হারিয়েও দিল, আর এই গোলমালে তার দাদার ঘুমও গেল ভেঙে।
এত ভনিতা না করে সোজাসুজি বললেই তো হয় যে তুমি সেই পাষণ্ড দাদা অলিভার।
তার মানে অরল্যান্ডো তোমাকেই বাঁচিয়েছে,
আর তুমি তাকে সবসময় খুন করার চেষ্টা করতে? ছি 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 ছি।
হ্যাঁ আমি সেই অপদার্থ দাদা অলিভার, আমার পাপ স্বীকার করতে কোনো লজ্জা নেই, কারণ এখন আমি একজন সম্পূর্ণ অন্য মানুষ।
আহা তোমার কথা বাদ দাও, রুমালে রক্ত লাগলো কি করে?
আমার ঘুম ভাঙার পর আমরা নিজের নিজের গল্পগুলো বললাম, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলাম। ও আমায় প্রাক্তন ডিউকের কাছে নিয়ে গেল, তিনি আমায় নতুন জামা কাপড় দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন, আর আমার ভাইয়ের সঙ্গে থাকতে বললেন। অরল্যান্ডো তখন আমাকে তার গুহায় নিয়ে গেল, আর সেখানেই ও যখন নিজের জামাটা খুলল দেখলাম ওর হাতের উপরের দিক থেকে সিংহীটা এক খাবলা মাংস তুলে নিয়েছে, আর সেখান থেকে ওই অতটা সময় ধরে রক্ত বেরিয়েছে। এতক্ষণে অরল্যান্ডো জ্ঞান হারালো, আর তবে তার আগে একবার চিৎকার করে ডাকলো, রোজালিন! আমি ওর ক্ষতস্থান বেঁধে দিয়ে খানিকক্ষণ শুশ্রূষা করলাম। আমার ভাই শক্তিশালী সাহসী, তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে এল, উঠেই ওর রক্তে ভেজা কাপড়টা আমার হাতে দিয়ে বলল এখানে এক বন্ধুকে নাকি ও রোজালিন বলে ডাকে, তার হাতে এই জিনিসটা দিতে, আর বলেছে ও যে দু ঘন্টার মধ্যে ফেরার কথা রাখতে পারলো না তার জন্য রোজালিন যেন রাগ না করে। এই ছেলেটা আবার কি বলো?
বলা বাহুল্য, অলিভারের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে রোজালিন সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সিলিয়া আঁতকে উঠল।
গ্যানিমিড, গ্যানিমিড, চোখ খোলো সুইট ব্রাদার, গ্যানিমিড!
হে, রক্ত দেখে অজ্ঞান হয়ে গেল বুঝি? হ্যাঁ অনেকেরই এরকম হয়।
শুধু তাই নয়, এর মধ্যে অন্য ব্যাপার আছে। গ্যানিমিড, গ্যানিমিড!
ওই তো, ওই তো, ওই তো চোখ খুলেছে।
আমি বাড়ি যাব।
এই তো আমরা তোমায় নিয়ে যাচ্ছি। এই যে অলিভার, না পলিভার, ওর হাতটা একটু ধরো তো।
নিশ্চয়ই, কামন গ্যানিমিড, তুমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এইটুকুতে দুর্বল হলে চলে?
তাহলে কেমন অভিনয়টা করলাম বলো? অরল্যান্ডোকে গিয়ে জানিও আমি তার রোজালিনকে কেমন নিখুঁত অনুকরণ করেছি।
থামো, তোমার গালের রং দেখেই বোঝা যাচ্ছে তুমি নাটক করো না।
100 বার করেছি, তুমি সব জানো বুঝি।
বেশ, তাহলে এবার একটু পুরুষ হওয়ার নাটক করো দেখি।
তাই তো করছি, কিন্তু সত্যি আমার নারী হওয়া উচিত।
এভাবেই নানা রঙের দিন কাটতে লাগলো ফরেস্ট অফ আর্ডেনে। কি যেন জাদু আছে এই বনে, এসে থেকেই সবার মনে বসন্তের রং লাগছে।
রোজালিন্ডের খুড়তুতো বোন সিলিয়া এবং অরল্যান্ডোর দাদা অলিভারও অল্প সময়ের মধ্যেই পরস্পরের প্রেমে পড়ল। যদিও অলিভার এখনো জানে না যে তার প্রেমিকার নাম অ্যালিয়ানা নয়, সিলিয়া, এবং তার বাবা হলেন সেই কুখ্যাত ডিউক যার অত্যাচারেই আমাদের কাহিনীর সকল পাত্রপাত্রী এসে এই জঙ্গলে জুটেছে। অলিভার ও অ্যালিয়ানা তথা সিলিয়ার সম্পর্কের অবিশ্বাস্য দ্রুত গতি দেখে তাদের ভাই বোনেরা রীতিমতো চিন্তায় পড়ে গেল। শিগগিরই এদের ধরে বিয়ে দিতে না পারলে বিয়ের আগেই হয়তো কাকা বা মাসি হওয়ার সৌভাগ্য হবে। এমন অবস্থায় চটপট চার হাত এক করে দেওয়াই ভালো। ওদিকে টাচস্টোন এবং তার প্রেমিকা অড্রিও অনেকদিন ধরে বিয়ে করতে চাইছে, অতএব অচিরেই সকলের উদ্যোগে জোড়া বিবাহের দিন স্থির হয়ে গেল ফরেস্ট অফ আর্ডেন নামক নন্দনকাননে। বিয়ের আগের দিন এসব নিয়েই কথা হচ্ছিল অরল্যান্ডো আর গ্যানিমিডের মধ্যে। অরল্যান্ডো এখন খুব সহজেই দেখা হওয়া মাত্র গ্যানিমিডকে রোজালিন্ড বলে ডাকতে পারে, যেন সে সত্যিই তার রোজালিন্ড। আসল সত্যিটা যে কি সে সম্পর্কে অবশ্য তার বিন্দুমাত্র ধারণা নেই এখনো।
আমার দাদার মতো কাঠখোট্টা লোকেরও কাল বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে আমি আমাদের ডিউক মহাশয়কে প্রধান অতিথি করব বলে ভেবেছি। এখানে কোনো শুভ কাজ হলে তাঁর আশীর্বাদ নিয়েই হওয়া উচিত।
নিশ্চয়ই, আমিও তাই মনে করি।
কিন্তু আমার যে আর অন্যের চোখ দিয়ে সুখের দিকে চাইতে ভালো লাগছে না। মানে দাদার জন্য আমি খুশি, কিন্তু কাল আমার খুব কষ্টও হবে এই ভেবে যে ও যা চাইল, যাকে চাইল, কত সহজেই তাকে পেয়ে গেল। আর আমি
তুমিও পেতে পারো, আমি তো আছি। না হয় কালও তোমার রোজালিন্ডের অভিনয় করে দেব, যেমন এতদিন করেছি।
না, আর অভিনয় দিয়ে চলছে না, নাটক করে কি প্রেম হয়? আমার সত্যি রোজালিন্ডের সত্য প্রেম চাই।
বেশ, তাহলে আর বাজে কথায় সময় নষ্ট করব না। আমার মনে হয় তুমি বেশ বুদ্ধিমান, বলার জন্য বলছি না, সত্যিই আমার তাই মনে হয়। তাই ভরসা করেই তোমায় একটা গোপন কথা বলছি, কিন্তু কোনো প্রশ্ন করবে না, সময় মতো ঠিকই সব বুঝবে, ততক্ষণ ধৈর্য ধরতে হবে।
কি গোপন কথা?
আমার কিছু বিশেষ ক্ষমতা আছে, মায়াবী ক্ষমতা।
হ্যাঁ?
আমার যখন 3 বছর বয়স তখন থেকে একজন শক্তিশালী জাদুকরের সঙ্গে আমার যোগাযোগ আছে। তিনি অত্যন্ত সদাশয়, তার শেখানো ইন্দ্রজালে কোনো কালো জাদু বা অমঙ্গলের ছায়া নেই। তুমি যদি সত্যিই রোজালিনকে ভালোবেসে থাকো, তবে তোমার দাদার বিবাহ লগ্নেই তুমি তাকে বিয়ে করতে পারবে। আমি জানি সে কোথায় আছে, আর তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তাকে তোমার সামনে হাজির করতে পারি।
সত্যি বলছ? মানে ইউ কি সম্ভব?
আমার প্রাণের দিব্যি দিয়ে বলছি, 100 বার সম্ভব। আর আমার প্রাণ আমার কাছে যথেষ্ট মূল্যবান বস্তু। ঠিক আছে, তাহলে কাল তোমার সবচেয়ে ভালো পোশাক পরে সেজে গুজে বিয়ের অনুষ্ঠানে চলে এসো। বন্ধু বান্ধবকেও নিমন্ত্রণ করে দাও। তুমি যা চাও, যাকে চাও, কালই পাবে, কথা দিলাম।
এমন সময় ফিবি সিলভিয়াসকে সঙ্গে নিয়ে রোজালিন্ডের দিকে মারমুখী হয়ে তেড়ে এলো।
দেখো অরল্যান্ডো, যে মেয়েটি আসছে সে নাকি আমায় ভালোবাসে, আর যে ছেলেটা ওর পায়ে ঘুরঘুর করছে সে আবার মেয়েটিকে ভালোবাসে। ঈশ্বর আমায় রক্ষা করো।
এই ছোকরা, কোন বুদ্ধিতে তুমি আমার চিঠিটা ওই ভালো ছেলেটাকে দেখিয়েছ? এমন নিষ্ঠুরতা কেউ করে?
আরে, কষ্টে বুক ফেটে যাচ্ছে বুঝি? তাহলে তুমি এর প্রায়শ্চিত্তটা করো না, ওর কষ্টের কারণ তো তুমি।
না সত্যি, তোমার ওকে পছন্দ নয় কেন? এত ভালোবাসে তোমাকে, আর তুমি ওর দিকে ঠিক করে তাকাও না পর্যন্ত।
এদিকে আমি একজন উড়ে এসে জুড়ে বসা নতুন লোক, তার কোনো ভদ্রতা জ্ঞান নেই, যে কোথায় কোথায় তোমাকে অপমান করে, তার পেছনে ছুটছ বলি নিজের ভালো মন্দ তো পাগলেও বোঝে।
সিলভিয়াস ডিয়ার, এই ছেলেটিকে একটু বোঝাও তো, ভালোবাসা মানে কি?
ভালোবাসা মানে, ভালোবাসা মানে সারাক্ষণ নিজের ভালোবাসার কথা ভেবে চোখের জল আর দীর্ঘশ্বাস ফেলা, যেমন আমি ফিবির জন্য ফেলি,
যেমন আমি গ্যানিমিডের জন্য ফেলি।
যেমন আমি রোজালিনদের জন্য ফেলি,
যেমন আমি কোনো নারীর জন্য ফেলি না।
ভালোবাসা মানে বিশেষ মানুষটির জন্য অকুণ্ঠ আনুগত্য, সততা আর বিশ্বাস উজাড় করে দেওয়া, তার যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা, যেমন আমি ফিবির জন্য থাকি,
যেমন আমি গ্যানিমিডের জন্য থাকি,
যেমন আমি রোজালিনদের জন্য থাকি,
যেমন আমি কোনো নারীর জন্য থাকি না।
ভালোবাসা মানে বোকার মতো স্বপ্ন দেখা, আবেগে আকাঙ্ক্ষায় ভেসে যাওয়া, কিন্তু আবার তাকেই ধ্রুবতারা মেনে জীবনের দিশা ঠিক করে নেওয়া। ভালোবাসা মানে সবচেয়ে মধুর ও সবচেয়ে দুরূহ বন্ধন, যে বন্ধনে মানুষ স্বেচ্ছায় বাঁধা পড়ে খুঁজে পায় অনন্ত মুক্তির সন্ধান। কাউকে ভালোবাসলে নিজেকে যতটা স্পষ্ট করে দেখা যায়, ততটা সৎছবি পৃথিবীর সুন্দরতম আয়নাও কোনোদিন দেখাতে পারবে না। ভালোবাসা মানুষকে আত্মমগ্নতা থেকে উদ্ধার করে, তাকে শেখায় সমর্পণ, ধৈর্য আর অভাবের মাহাত্ম্য। ভালোবাসার পথ ভয়ঙ্কর কঠিন, কিন্তু এই প্রাণঘাতী পরীক্ষায় একবার উত্তীর্ণ হতে পারলে এমন এক স্বর্গীয় দুর্গের ভেতরে ঘর পাওয়া যায়, যেখানে যেখানে কোনো অন্ধকার সহজে গ্রাস করতে পারে না। নিখাদ ভালোবাসা মানুষকে নম্র করে, ভদ্র করে, সভ্য করে এবং সংবেদনশীল করে তোলে। ভালোবাসা ভালোবাসা মানুষকে মানুষ করে তোলে।
কয়েক মুহূর্ত সবাই একটু চুপ করে কি যেন ভাবল, বোধহয় সকলেই আবিষ্কার করল তারা সিলভিয়াসের সঙ্গে একমত। কিন্তু কিছুক্ষণ পর ফিবি নীরবতা ভাঙতেই আবার গোলমাল শুরু হল।
তোমরা সবাই যখন সব জানো, তাহলে গ্যানিমিড, তোমাকে ভালোবাসার জন্য তুমি আমায় দোষ দাও কেন?
ফিবি, তাহলে তুমি বা আমায় দোষ দাও কেন?
রোজালিন্ড, তাহলে তুমি বা আমায় দোষ দাও কেন?
এই, তুমি আবার কার সঙ্গে কথা বলছো হে? এই প্রশ্নের উত্তর তো আমি আর অভিনয় করে দিতে পারবো না।
আমি যাকে বলছি সে এখানে নেই, তার কানে আমার কথা পৌঁছবেও না।
মানে কি বলছে কিছু তো বুঝতে পারছি না।
আমি তো বুঝতে পারছি না।
শুধু শুধু আমাদের দোষ দিচ্ছে।
আমাদের কি দোষ বলো তো ফিবি?
আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না।
আমি তো শুধু তোমায় ভালোবাসি।
আহা, আমি তো গ্যানিমিডকে ভালোবাসি।
চুপ, একদম চুপ।
আরে মানে
আমি ছাড়া কেউ আর একটাও কথা বলবে না। সবকটা মিলে শেয়ালের মতো হুক্কা হুয়া করছে। শোনো সবাই, কাল তোমরা সকলে আমার সঙ্গে এইখানে এসে দেখা করবে।
আচ্ছা
সিলভিয়াস, আমি যদি পারি তোমায় সাহায্য করব। ফিবি, তোমাকে যদি ভালোবাসতে পারতাম তাহলে নিশ্চয়ই বাসতাম। আমি যদি কোনো নারীকে বিয়ে করি তবে তুমি হবে সেই নারী।
গ্যানিমিড,
আর আমি সত্যি বিয়ে করছি আগামীকাল। সিলভিয়াস, তোমার মনের যা ইচ্ছা তাই যদি তোমার সুখের চাবিকাঠি হয় তবে তোমার কপালে সুখ আছে, তোমারও কাল বিয়ে হবে।
সত্যি?
আর এই যে তুমি, তোমায় আর কি বলবো, রোজালিন রোজালিন করে তো মাথা আমার ধরিয়ে দিয়েছ। তা রোজালিনকে যদি সত্যিই ভালোবেসে থাকো তবে তুমিও কাল চলে এসো। সিলভিয়াস, যদি ফিবিকে ভালোবেসে থাকো তাহলে এসো। যদিও আমার জীবনে কোনো নারী নেই, কিন্তু হ্যাঁ, আমিও আসবো। ঠিক আছে, এখন যাও সবাই, বাড়ি যাও। নিজেদের ভালো চাইলে আমার নির্দেশ পালন করো।
কাল পর্যন্ত বেঁচে থাকলে নিশ্চয়ই করব।
আমিও করব।
আর আমিও।
পরদিন বিয়ের আসরে সবাই একত্রিত হল। ডিউক সিনিয়র ইতিমধ্যেই শুনেছেন গ্যানিমিড সকলকে নিয়ে একটা কাণ্ড করতে চলেছে। তিনি অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন,
অরল্যান্ডো, তোমার বিশ্বাস হয় যে এই ছেলেটি যা যা করবে বলছে তা সবই করতে পারবে?
কখনো হয়, কখনো হয় না। আশা করতে আমি ভয় পাই, তো এইবারে আমি আশা করছি।
রোজালিন্ড তখনও গ্যানিমিডের পোশাকেই রয়েছে। সে ফিবি আর সিলভিয়াসকে নিয়ে ডিউকের কাছে এগিয়ে এল।
বেশ, সবাই যখন এসে গেছে তখন একবার আমাদের চুক্তিগুলো ঝালিয়ে নি।
লর্ড ডিউক, আপনি কথা দিয়েছেন যে আমি যদি আপনার কন্যাকে এখানে হাজির করতে পারি তবে আপনি তাকে অরল্যান্ডোর হাতে সম্প্রদান করবেন, ঠিক?
নিশ্চয়ই, যদি আমার সব রাজ্য তাকে যৌতুকে দিতে হতো তাহলেও করতাম।
অরল্যান্ডো, আবার জিজ্ঞেস করছি, রোজালিন্ড উপস্থিত হলে তুমি তাকে বিবাহ করবে?
100 বার, যদি 100টা রাজ্যের রাজাও হতাম তাহলেও করতাম।
ফিবি, তুমি বলেছ আমি যদি রাজি থাকি তাহলে তুমি আমায় বিয়ে করবে, কি তাই তো?
গ্যানিমিড, যদি 1 ঘন্টা বাদে মরেও যাই তাহলেও করব।
কিন্তু হঠাৎ কোনো কারণে যদি তোমার মন বদলে যায়, তুমি আর আমাকে বিয়ে করতে না চাও, তাহলে সিলভিয়াসকে বিয়ে করবে তো? কথা দিচ্ছ?
কথা দিলাম।
আর সিলভিয়াস, তোমায় আর কিছু জিজ্ঞেস করতে হবে?
না, যদি ফিবি আমায় স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি থাকে তবে আমি ওকে বিয়ে করব, তাতে যদি আমার মৃত্যুও হয় আমি।
আচ্ছা আচ্ছা, বেশ, শুভদিনে এত মৃত্যুর কথা বলে কাজ নেই, তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার বোন এলিয়ানার সঙ্গে কিছু কাজ ছেড়ে আসছি। এলিয়ানা, চলো।
চলো গ্যানিমিড।
গ্যানিমিড আর এলিয়ানা বেরিয়ে যেতে ডিউক বললেন,
বুঝলে অরল্যান্ডো, এই ছেলেটিকে দেখলে কেন যেন আমার মেয়ের কথা বড্ড মনে পড়ে যায়।
মাই লর্ড, আমি তো ওকে প্রথমবার দেখে ভেবেছিলাম আপনার মেয়ের ভাই, কিন্তু ও এই জঙ্গলেই জন্মেছে, ওর কোন কাকা নাকি এক বিশাল জাদুকর, তিনি ওকে সব শিখিয়েছেন।
ও,
আমায় তো তাই বলেছে।
আচ্ছা।
ইতিমধ্যে টাচস্টোন তার ভাবি বধুকে নিয়ে প্রবেশ করতে জেক্স বলে উঠল,
ওই ওই, আর এক জোড়া এসে পৌঁছলেন। এই আবার কোনো বন্যা টন্যা আসছে নাকি হে? এই ব্যাপার দেখে তো মনে হচ্ছে পৃথিবী আবারও জলমগ্ন হতে চলেছে, আর তাই সব প্রজাতির প্রাণীরা জুটি বেঁধে বেঁধে নোয়ার নৌকায় ওঠার তাল করছে।
টাচস্টোন আর জেক্স এতদিনে বেশ কয়েকবার নানান অর্থহীন বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে, এবারেও তার ব্যতিক্রম হল না। তাদের ঘোরালো পেঁচালো কথা লড়াইয়ে সবার মাথা যখন ঘুরছে, তখনই সকলকে চমকে দিয়ে সভায় প্রবেশ করল রোজালিন্ড ও সিলিয়া। অবশেষে তারা ছদ্মবেশ ছেড়ে নিজেদের অবতারে আত্মপ্রকাশ করল। শুধু তাই নয়, সবাই অবাক হয়ে দেখল তাদের সঙ্গে আবির্ভূত হয়েছেন গ্রিক পুরাণে বর্ণিত বিবাহের দেবতা হাইমান। বসন্তের অরণ্যে নরম সুরে বেজে উঠল আনন্দ সঙ্গীত। এই অদ্ভুত দৃশ্য দেখে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিলেন।
আমার চোখ যদি ঠিক বলে তবে তুমি আমার মেয়ে, আহ আমার সন্তান।
আমার চোখ যদি ঠিক বলে তবে তুমি আমার রোজালিন্ড, আহ আমার প্রেম।
আমার চোখ যদি ঠিক বলে তবে বিদায় গ্যানিমিড, তোমায় আমি ভালোবেসেছিলাম।
রোজালিন্ড সকলকেই যথাক্রমে উত্তর দিল,
তোমাদের সবার চোখ ঠিকই আছে, আপনি যদি আমার বাবা না হন তাহলে কেউ আমার বাবা নয়।
মাই চাইল্ড,
প্রিয়তম, তুমি যদি আমার স্বামী না হও তাহলে আর কেউ আমার স্বামী হবে না,
কেউ হবে না।
সখী, তুমি যদি আমার স্ত্রী না হও তাহলে আমার স্ত্রীর স্থান আর কেউ পাবে না।
বেশ,
বিবাহের দেবতা হাইমেন বলে উঠলেন,
তোমরা এবার থামো, অনেক গোলযোগ করেছ, এখানে কতজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে? 8 জন, মানে 4টি যুগল, তাই তো? বেশ, ইউ অ্যান্ড ইউ নো ক্রস শ্যাল পার্ট, ইউ অ্যান্ড ইউ আ হার্ট ইন হার্ট, ইউ টু হিজ লাভ must accord or have a woman to your lord. You and you are sure together as the winter to foul weather. Jao, aaj theke tumra bibahito, sukhi hao.
Utshab mukhar hoye uthlo aronno, সকলে নবদম্পতিদের অভিনন্দন জানালো। সেই সঙ্গে অকস্মাৎ এক আগন্তুকের মুখে আরও একটি শুভ সংবাদ পেয়ে সকলের আনন্দ হয়ে উঠল দ্বিগুণ।
শুনুন সুধীজন, আমি স্যার রোল্যান্ডের মধ্যম পুত্র, অর্থাৎ আপনাদের অলিভার এবং অরল্যান্ডোর মেজ ভাই জেক্স ডি বয়েজ। কিছুকাল আগেই আমি পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে দেখি সেখানে আমার ভাইয়েরা কেউ নেই। এখন তাদের এখানে দেখে মনে হচ্ছে তারা সব আনন্দেই আছে। যাই হোক, আপনাদের সকলকে একটা খবর দিতে এলাম। আপনারা হয়তো জানেন যে দলে দলে যোগ্য গুণী মানুষেরা ফরেস্ট অফ আর্ডেনে এসে ডিউক সিনিয়রের অনুগামী হচ্ছেন শুনে ডিউক ফ্রেডরিক অত্যন্ত খেপে উঠেছিলেন। শেষকালে তিনি আর সইতে না পেরে এক বিশাল সেনাবাহিনীর সঙ্গে এদিকেই যাত্রা শুরু করেছিলেন। তার উদ্দেশ্য ছিল দাদাকে আরও একবার হারানো এবং এই অঞ্চলটি দখল করা। কিন্তু পথে তার সঙ্গে দেখা হয় এক অতি বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষের। দুজনের মধ্যে কি কথা যে হল, হঠাৎ করে ডিউক ফ্রেডরিক ঘোষণা করলেন তিনি সন্ন্যাস নিতে চান। অনেক বছর আগে অন্যায়ভাবে যে রাজমুকুট ও রাজত্ব অধিকার করেছিলেন তাও তার নির্বাসিত দাদাকে, মানে আমাদের প্রাক্তন ডিউককে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা সবাই এখন রাজধানীতে যে যার পদে, যে যার নিজের গৃহে ফিরে যেতে পারেন।
এ যেন গণবিবাহের পুণ্যলগ্নে নতুন স্বামী স্ত্রীদের জন্য বিধাতার উপহার। সবাই একযোগে উল্লাসে নাচে গানে মিলনোৎসবে মেতে উঠল। ডিউক সিনিয়র নিজের মেয়ের সঙ্গে সঙ্গে ভাইয়ের কন্যাকেও বুকে টেনে নিলেন। নতুন জামাই অরল্যান্ডোকে তাঁর রাজত্বের উত্তরাধিকারী ঘোষণা করলেন। বিষণ্ন দার্শনিক জেক্স ডিউক ফ্রেডরিকের বোধোদয় ও সন্ন্যাস গ্রহণের কাহিনী শুনে অনুপ্রাণিত হয়ে নিজেও সন্ন্যাসী হওয়ার সংকল্প করল। ডিউক সিনিয়র সকলকে বললেন,
বন্ধুগণ, শীঘ্রই আমাদের আবার বিষয় চিন্তা ও রাজনীতির ঘেরাটোপের মধ্যে ফিরে যেতে হবে। তার আগে চলো শেষবারের মতো স্বাধীন মানুষ হিসেবে মুক্ত হৃদয়ে এই অরণ্যের সরল জীবন এবং তার সমস্ত উপহারের উদযাপন করি। সবাই নাচো, গাও, বাজাও।
ও রোজালিন, আরে রোজালিন কাছে কতদিনের অপেক্ষা, আজ শেষ মেশ আমার স্বপ্ন পূরণ হল।
এসো তোমাকে আলিঙ্গনে জড়াই। কতদিন তোমার প্রতীক্ষায় আমি একেবারে শান্ত। রোজালিন, রোজালিন,
ও ডার্লিং, অরল্যান্ডো,
আই লাভ ইউ ফিবি, আই লাভ ইউ,
আই লাভ ইউ টু সিলভিয়াস।
আমার জীবনেও তবে প্রেম এলো।
শুনলেন উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে অ্যাজ ইউ লাইক ইট। উইলিয়াম শেক্সপিয়রের জন্ম 1564 খ্রিস্টাব্দে স্ট্র্যাটফোর্ড অ্যাপন ইভনে। জীবদ্দশায় তিনি 39টি নাটক ও 154টি সনেট রচনা করেন। মৃত্যুর 400 বছর পরেও শেক্সপিয়রের নাটকগুলি আজও অভিনীত হয়ে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এই নাটকটি তার অন্যতম জনপ্রিয় কমেডি। 1599-এর ফেব্রুয়ারি মাসে এই নাটকটির প্রথম মঞ্চায়ন হয় কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট এর সম্মানার্থে। এরপর একাধিকবার মঞ্চ ও চলচ্চিত্র মাধ্যমে এই নাটকটি উপস্থাপনা করা হয়েছে। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শতাব্দী ভট্টাচার্য, নির্দেশনা আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজলিন্ড সাঁজবাতি দাস, সিলিয়া প্রীথা দাস, অরল্যান্ডো উজান চট্টোপাধ্যায়, সঙ্গে শিখর, সৌভিগ্রহ সরকার, কোরক সামন্ত, সায়ন্তন মৈত্র, অর্ঘ্যমাল্য মাইতি, আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ স্নেহাশিস দে, ধ্বনি পরিকল্পনা আবহ শুভ্রকমল মুখোপাধ্যায়, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। মির্চে ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।